exclusively on FusionBD.com.
Hello, 8920 জীবনের গল্প. হ্যালো 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্ত বয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 জীবনের গল্পে। সপ্তাহ ঘুরে আরো একবার বুধবারের আগমন, এবং সেই একই সাথে আমিও চলে এসেছি আপনার জন্য। লাখো লাখো মানুষ আপনার অপেক্ষা করেন এই অনুষ্ঠানটা শোনার জন্য আপনার প্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিও 89.2 FM এ। শুধু দেশে নয়, দেশের বাইরে থেকেও প্রচুর প্রচুর শ্রোতা অনুষ্ঠানটা শুনে থাকেন, এবং প্রত্যেক বুধবারের মতো আমি আর্য সেতু আছি আপনার সাথে, এবং একজন অতিথি থাকবেনই, এটাই নিয়মে অনুষ্ঠানের। আর এই অনুষ্ঠানটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা সবাই আসতে পারবেন এবং আপনাদের জীবনের গল্পটা শেয়ার করতে পারবেন লাখো লাখো শ্রোতার সামনে। বেসিক্যালি যারা ফিল করেন যে আপনাদের জীবনের গল্পটা ইফেক্টিভ হবে টু আদার্স, মানে অন্যদের জীবনে কোনো না কোনোভাবে সেটা কাজে আসবে। বেসিক্যালি এটা শুধু একটা অনুষ্ঠান নয়, এটা একই সাথে অনেকগুলো পারপাস সার্ভ করে। যেমন যিনি আসছেন গল্প বলতে, তিনি গল্পটা বলে হয়তো মেন্টালি একটু হালকা হন, অনেক বোঝা হয়তো তার নেমে যায়। অনেক সময় বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা পাই আপনাদের কাছ থেকেই, এবং দ্য মেইন ফ্যাক্ট ইজ এই গল্পগুলো একটা গাইডলাইন হয় অন্যান্য মানুষদের যারা গল্পগুলো শোনেন। সো সেই জায়গাটা বিবেচনা করে আপনারা যে কেউ চাইলে এই অনুষ্ঠানের অংশ হতে পারেন, অতিথি হতে পারেন, এবং আপনাদের গল্পগুলো বলতে পারেন লাখো লাখো শ্রোতার কাছে। সো ফোন করুন এই নম্বরে 09613892892, আবারও বলছি 09613892892। এখানে ফোন করবেন, আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করে আপনার এখানে আসাটা নিশ্চিত করবে। এছাড়া আর্য সেতু নামে যে পেজটা আছে সেখানে আপনি কানেক্টেড থাকতে পারেন। এটা অনেকগুলো ফেক পেজের মাঝখানে খুঁজে পেতে খুব সহজ উপায় হচ্ছে একটা অ্যাড্রেস দিয়ে সার্চ করতে হবে, যেখানে ব্রাউজারে আপনি সার্চ করে থাকেন কোনো কিছু, সেখানে লিখবেন www.facebook.com/setu.abcradio, তাহলে অরিজিনাল আর্য সেতু পেজটা আসবে। এছাড়া আরও একটা সহজ উপায় আছে, এই মুহূর্তে এবিসি রেডিওর যে ভেরিফাইড পেজ রয়েছে সেখানে আজকের অতিথির ছবি সহ একটা পোস্ট দেওয়া আছে, সেখানেই আর্য সেতু পেজটা ট্যাগ করা আছে, ওটাতে লাইক দিয়ে সেখানে কানেক্টেড থাকুন এবং যে কোনো প্রশ্ন আপনি আমাকে এখানে করতে পারেন। অতিথি রয়েছেন যিনি, তার কাছে আমি যাচ্ছি, একটু নামটা বলবেন প্লিজ।
জি, আমি মোহাম্মদ আবুল কাশেম।
মোহাম্মদ আবুল কাশেম আছেন আমাদের সাথে, আবুল কাশেমের কাশেম বলি বলি। আচ্ছা কাশেম, বয়স কেমন হবে আপনার?
আমার 1982 আমার জন্ম, সে হিসেবে
36 বছর বয়স। আচ্ছা এই মুহূর্তে আপনি কোথেকে আসছেন?
আমি বর্তমানে আসছি সাভার থেকে, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, মানিকগঞ্জের সিংহাইরে আমার জন্ম।
আচ্ছা তো ঠিক আছে, যে কারণে আসছেন আপনার গল্পটা বলবেন, তো শুরু করুন গল্পটা একেবারে ছোটবেলা থেকে শুরু করুন।
ছোটবেলা বলতে আমার জন্মের আগের কিছু কথা বলতেছি আমি। তো আমার বাবা ছিলেন পাকিস্তান পিরিয়ডে সেনা অফিসার ছিলেন আমার বাবা।
আচ্ছা, মানে সেনাবাহিনীতে কাজ করতেন।
জি, আমার বড় মা, মানে আমার বাবার প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে আমার মাকে বিয়ে করেন। তো আমার নানা অনেক সম্পত্তির মালিক ছিলেন। আমার মা ছিলেন, মারা ছিলেন তিন বোন, আমার মা মারা ছিলেন দুই ভাই। তো আমার মা আমাকে পেটে করে আমার নানা বাড়িতে চলে আসে নায়রে। আসার পরে আমার বাবা ডাকাতের সাথে মারামারি করে আমি শুনেছি। তো মারামারি করার পরে আমার বাবা নাকি অনেকটা অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হওয়ার পরে আমার মাকে চিঠি দেয়।
ডাকাতের সাথে মারামারি হয়?
জি,
সেনাবাহিনী ডাকাত পড়েছিল।
ডাকাত পড়েছিল
তখন আপনি গর্বে?
আমি গর্বে, আমাকে নিয়ে আমার মা আমার নানা বাড়িতে। তো আমার সৎ ভাই বোন আবার বড় ছিল, যথেষ্ট পরিমাণে বড় ছিল। তো আমার মার উপর অত্যাচার করতেন ওনারা। তো আমার মা আসার পরে আমার বাবা আমার মাকে চিঠি দেয় যাওয়ার জন্য। আমার মা চিঠিতে যান না, যে তোমার ছেলেমেয়েরা এমনিতে অত্যাচার করে, চিঠিতে গেলে আরো অত্যাচার করবে, তুমি নিয়ে যাও না, লোক পাঠাও। তো আমার মা যান না। পরে আমার বড় মামা খুব জিদি এবং রাগী ছিলেন, ডিভোর্স হয়ে যায় তাদের মধ্যে। আমি আমার নানা বাড়িতে জন্মগ্রহণ করি। আমার মা আমার বড় মামার সাথে খাইতেন, আমার ছোট মামা আগে থেকে আলাদা। আমার বড় মামার সাথে খাওয়ার এক পর্যায়ে আমার বড় মামা বিরক্ত হয়ে আলাদা হয়ে যায়, আমার মাকে আলাদা করে দেয়। তখন আমার নানা জীবিত ছিল না, আমার নানাকে আমি দেখি নাই, আমার নানি ছিলেন জীবিত। আমার নানি টেনশনে পড়ে যায় মেয়েকে নিয়ে, নাতিকে নিয়ে কি করবে। তখন আমার মা অন্যের বাড়িতে একজন সেনা অফিসারের স্ত্রী এবং একটা ধনাঢ্য ব্যক্তির কন্যা আমার মা, তারপরে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে হয়, অন্যের বাড়িতে মাটি কাটে, আমার মা ধান বানে, সারাদিন কাজ করে, আমার নানু আমাকে দেখাশোনা করে। তো আমি তখন খুবই ছোট আর কি, আমার মা বলছে সুজি কিনে দিয়ে যাইতো বা দুধ দিয়ে যাইতো, এগুলো আমার নানু খাওয়াইতো সারাদিন আমাকে, সন্ধ্যায় আমার মা বাড়িতে আসতো, এভাবে চলতে থাকে। তো আমার বয়স যখন 4-5 বছর, ওর ফুপু একবার আসে আমাকে দেখতে, তো পরিচয় দেয় আমার ফুপু, আসলে একটা লজেন্স যে যাকে বলে সেটাও হাতে করে আসেন আমাকে দেখার জন্য। এভাবে বড় হতে থাকি, আমার মা অন্যের বাড়িতে কাজ করতে থাকে, আমি ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করি, হাঁটতে শিখছি আর কি 4-5 বছর বয়স আমার।
মানে বিষয়টা হচ্ছে আপনার বাবা ডাকাতদের সাথে মানে মারামারি বা যেটাই হোক তারপরে অসুস্থ হয়ে পড়ে, তাই গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়ে, তিনি আর চাকরিটা কন্টিনিউ করতে পারেন না,
চাকরি অবসরে যাওয়ার পরেই।
ও, অবসরে যাওয়ার
পরে, অবসরে যাওয়ার পরেই।
তো তখন উনি শারীরিকভাবে অসুস্থ থাকার ফলে আর কোন চাকরি বা কাজকর্ম করতে পারেননি।
জি, আমার বাবার সম্পদ ছিল, তো চিকিৎসার নামে আমার সৎ ভাইয়েরা ওই জায়গাগুলো ওনাদের নামে করে নিয়েছেন। আমার প্রথম ঘরের আমার বাবার 3 ছেলে ছিলেন।
ও আচ্ছা, মানে আপনি দ্বিতীয় স্ত্রীর সন্তান।
জি, দ্বিতীয় স্ত্রীর সন্তান, আমি আগেই বলে গেছি। তো আমার বড় ভাইও সেনাবাহিনীতে ছিলেন, মেজো ভাই হাই স্কুলের টিচার ছিলেন। তো আমার বংশ পুরোটাই শিক্ষিত বংশ। তো আমি যখন আমার বয়স 5-6 বছর, আমার বড় মামা একটা শশা ক্ষেত করেন বাড়ির পিছনে, আমি ছেলেদের সাথে খেলাধুলা করি, সাধারণত ছেলেরা একটু লুকোচুরি খেললে একটু আড়ালে যায়, তো শশার টালের ভিতরে আমরা খেলতে যাই, যাওয়ার পরে দেখি একটা শশা মানে উপরের দিকে তাকায়, শশার টালটা ছিল আমার চাইতে উঁচু, খুব মানে মন আকৃষ্ট করার মতো আর কি শশাটা ছিল, খুব ভালো লাগলো দেখতে এবং একটু লোভ আসলো। তো শশাটা ছিঁড়ে সবাই মিলে খাইছি আমরা যে কয়েকজন খেলতেছিলাম। তো পরবর্তীতে আমরা চলে আসছি, আমার মামা খেতে যাওয়ার পরে শশাটা না দেখে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, তো বাচ্চারা বলে দেয় আমার কথা, খেয়েছি তো সবাই মিলে, কিন্তু ওরা বলে আমার কথা। পরে আমার মামা আমাকে ডাকে, আসলে আমার বড় মামাকে সবাই ভয় পাইতো ফ্যামিলির, শুধু আমি না, ভয়ে আমি না করি। আমাকে না করার পরে আমার বড় মামা মাথায় নিয়ে এমন জোরে একটা আছাড় দেয়, আমি সাথে সাথে পায়খানা করি এবং আমার বুকের একটা হাড় ভেঙে যায়। যে এখানে কিছুটা অনুমান করতে পারছেন,
দেখতে পাচ্ছি আমি, উনি দেখাচ্ছেন আমাকে,
এই হাড়টা ভেঙে যায়।
আচ্ছা,
তো আমার সাথে সাথে জ্বর এসে পড়ে, আমার মামা শৈলে গেলে, আমার মামি খুব ভালো লোক ছিলেন, আমার বড় মামি।
আচ্ছা, আপনি আরেকটু দেখান আপনার বুকের অংশটা, আমি যারা শুনছেন তারা ফেসবুকে একটা লিংক পাবেন, যে লিংকটাতে গেলেই ভিডিওটা কোথায় হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন, ভিডিওর একটা লিংক আছে, এই যে আমি দেখাচ্ছি ভিডিওর লিংকটাও দেওয়া আছে, আমরা ফিল করছি দেখতে পাচ্ছি যে ওনার বুকের কোন জায়গাটা, একটু দেখান, দেখা যাচ্ছে যে এই জায়গাটা একটু অ্যাবনর্মাল। মামা হচ্ছে আপনাকে আছাড় দেয়,
জি,
শুধুমাত্র একটু দুষ্টামির কারণে, তাই তো?
জি।
আচ্ছা, বয়স কত তখন আপনার?
আমার 5-6 বছর বয়স।
5-6 বছর বয়সী একটা বাচ্চাকে তার আপন মামা আছাড় দিল, এটা কোন স্বাভাবিক কর্মকাণ্ড কিনা একটা সুস্থ মানুষের আমার একটু ডাউট হচ্ছে। তো আপনার মামা হচ্ছে আছাড় দিল আপনাকে?
জি, তখন মামা সরে গেলে আমার মামি আমাকে পায়খানাটা পরিষ্কার করে দেয়, সাথে সাথে আমার জ্বর আসে।
আচ্ছা,
আমার মা তো অন্যের বাড়িতে কাজে গেছে, সন্ধ্যায় আসবে, তো মামি আমাকে শোয়ায় দেয় ঘরে নিয়ে, মা সন্ধ্যায় আসে, এসে দেখে আমার অনেক জ্বর, তো আমার বুকের এটা আমার মা দেখতে বুঝতে পারেন আর কি, তো আমার মা শিক্ষিত না, মূর্খ, তো অতটা খেয়াল করে না, জ্বর আসে এটাই পরে শুনে, ঘটনা শোনার পরে আমি না করি, মা কিছু বললো না, কারণ কিছু বললে আমার মামারা আমার মাকে মাঝে মাঝে মারধর করে, তো আমাকে মারে আমার মামাতো ভাইরা মামারা, এই জন্য আমি বলি মা কিছু বললো না, থাক, যা হয়েছে হয়েছেই। তারপরে মা ডাক্তারের কাছে নিয়ে যায়, ওষুধ এনে দেয়, আমার জ্বরটা আস্তে আস্তে কমে, কিন্তু বুকের ব্যথাটা এমন ব্যথা আজও পর্যন্ত আমার, প্রতি মাসে অন্তত একবার হইলো আমার ব্যথাটা উঠে, ব্যথাটা যখন উঠে আমার পুরো শরীরটা অকেজো হয়ে যায়, আমি বিছনা থেকে উঠতে পারি।
মানে এটা ট্রিটমেন্ট করার নাই
আসলে, ওরকম অ্যাবিলিটি আমার কখনোই ছিল না।
আচ্ছা,
ওরকম মানে মা খেয়াল করে নাই, ছোটবেলায় হয়তো ওইভাবে খেয়াল করলে একটা কিছু হইতো, খেয়াল করে নাই, আর খেয়াল করবেই বা কখন। প্রথমেই বলে গেছে, একজন সেনাবাহিনীর সদস্যের স্ত্রী এবং একজন ধনাঢ্য ব্যক্তির কন্যা, আমার নানার কিন্তু কয়েক খাদা সম্পত্তি ছিল, তো সে পরের বাড়িতে জিয়ের কাজ করে। তারপরে এভাবে চলতে থাকে আস্তে আস্তে, মাঝে মাঝে আমার এটা ব্যথা উঠে, অসহ্য লাগে, জ্বর হয়, ওষুধ খায়, আবার আস্তে আস্তে সারে। বড় হতে থাকে, আমাকে স্কুলে ভর্তি করে দেয়, স্কুলের অপডেটে আমি অন্যের জমিতে কামলা দিই, কামলা দিয়ে স্কুলের খরচ চালাই।
ওই বয়সে?
হ্যাঁ, ওই বয়স বলতে 6-7 বছর, 8 বছর এরকম হয়ে গেছে আমার।
আচ্ছা,
অন্যের জমিতে কামলা দেয় বলতে টুকিটাকি আর কি, ছোট পোলাহানের যে কাজ ওইগুলো করায় এলাকাতে, এরকম করে নিজের খাতা কলমের টাকা যোগাই, আমার মা তো কাজ করে সংসার চালায়। তারপরে ক্লাস 5-এ যখন উঠি, আমাদের প্রধান শিক্ষক ট্রান্সফার হয়ে যান, অন্য স্কুলে চলে যান, নতুন প্রধান শিক্ষক আসেন। পরে জানতে পারলাম ওই প্রধান শিক্ষকের বাড়ি হলো আমার দাদার বাড়ির, মানে আমার বাবার যে প্রথম বাড়ি ছিল পুরানো বাড়ি ওইখানে, মানে আমাদের বংশেরই লোক উনি। আমি ওই সময় খুব ভালো একটা রেজাল্ট করি, আমি ইংলিশে 98 এবং বিজ্ঞানে 96 নম্বর পাই।
ব্রিলিয়ান্ট।
আর আমার সাথে আরেকটা ছাত্র ওর নাম আব্দুল হক, ওই আমার কাছাকাছি একটা নাম্বার পাই দুইটা সাবজেক্টে। দুইটা সাবজেক্ট আমরা দুজনই ভালো করি, আমার 5-6 নাম্বার কম পাই আর কি দুইটা সাবজেক্টেই। পরে হেড স্যার নতুন আসছে, ওনার দেখার ইচ্ছে হয়েছে যে এত ভালো রেজাল্ট করলো, আর বাকি ছাত্রগুলো সব 70-এর নিচে, 70-এর উপর আর কেউ নাই। পরে উনি অফিস রুমে ডাকাইছে, অফিস রুমে গেলাম, স্যার সালাম দিয়ে ঢুকলাম অফিসে। পরে জিজ্ঞেস করলো পরিচয়, বাড়ি কোথায়। পরে আমার আরেক টিচার ছিলেন, মানে আমার খালু লাগে সম্পর্কে, তো ওনার বাড়ি আবার আমাদের বাপদাদার বাড়ির ওখানে। তো উনি পরিচয়টা বলে দিল যে ওই ভাইয়ের ছেলে। চিনার পরে উনি খুব আদর করত, মাঝে মাঝে খোঁজ খবর নিত। এবার চলতে থাকে, হঠাৎ করে এর মাঝে আমি কামলা দিতে যাই অনেক দূরে দূরে, স্কুলে ছুটির দিনে বা এমনি মাঝে মাঝে স্কুল অফ দিয়ে আমি কামলা দিতে যাই। আমাদের একটা মসজিদ আছে, আমার যাইতে এশারের নামাজ ওভার হয়ে যেত আর কি, বাড়িতে ফিরতে অনেক দূরে যাইতাম। সন্ধ্যায় কাজ শেষ হইতো, আমার মা দাঁড়ায় থাকতো মসজিদের পারে, যদি বলতো মা তুমি এত কষ্ট করে দাঁড়াইছো কেন, সারাদিন তুমি তো পরিশ্রম করছো, বাবা তুমি স্যার আমার কেরা আছে। আসলে আমার মা আমাকে নিয়ে সারাটা জীবন পার করে দিল, আমার আর কোনো দ্বিতীয় ভাই বোন নাই। আমি আমার বাবা থেকে আলাদা হওয়ার পরে আমার মা তো পারতো আমাকে ফেলে রেখে দ্বিতীয় বিয়ে করতে, কিন্তু আসলে আমার মা সেটা করে নাই। আমার মায়ের ঋণ, মায়ের ঋণ তেমনিতেই শোধ করার না, তারপরে আমার মা সম্পূর্ণ আলাদা। আমার হাতের খাবারের যে বাটিটা ছিল ওইটা নিত আমার হাত থেকে, ওই নিরানি কাছিটা নিত। তারপর আমি মসজিদের পুকুরে গোসল করে বাড়িতে যাইতাম, আমাকে খাওয়াইতো। এভাবে চলতে থাকে, একসময় ক্লাস 5 থাকা অবস্থায় আমার বাড়িতে 3 দিন রান্না বান্না হয় না, মানে খাবার কিছু নাই। আমি স্কুলে যাই না খেয়ে, মানে তখন ছিল কি আমার এই বুকের ব্যথাটা বাড়ে, আমি কাজ করতে পারি না, প্লাস আমার মাও তখন একটু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার এক পর্যায়ে মানে এতটা অভাবে পড়ে যাই, আমার স্কুলের খাতা কলমের প্রয়োজন, খাবার তো নাই, 3 দিন না খাই স্কুলে যাই। 3 দিনের মাথায় আমি একটু লেট করে স্কুল থেকে ফিরি, কারণ মা যখন আমার শুকনো মুখ দেখবে তার তো আরো খারাপ লাগবে, এমনিতে কান্নাকাটি করে সবসময় মা। তারপরে আমি স্কুল থেকে অনেক লেটে ওদিন বাড়িতে ফিরছি, আমি উঠতেছি বাড়িতে, আমার এক মামাতো ভাই আমাদের ঘরের পিছন দিয়ে রাস্তা ছিল, মানে আমার শাস্ত মামাতো ভাই একটু দূরে বাড়ি, আর আমার মামার বাড়ির সাথে, কিন্তু আমার ছোট মামার সাথে আমাদের বাড়ি।
আচ্ছা।
আমার বাড়িতে কেউ খেয়াল করে না, অথচ সে দূরে থেকে এসে দেখে বলে ফুফুর মুখটা শুকনা কেন, মার চোখের পানি ধরে রাখতে পারে না। পরে সবকিছু খুলে বলে, পরে সে একটু আক্ষেপ করে বলে যে এ জায়গায় কি সব জানোয়ার বাস করে নাকি, মানে ঘরের লগে ঘর অথচ তারা খেয়াল করে না, তুই 3 দিন যাবৎ না খাওয়া ছোট্ট বাচ্চা ধরে নিয়ে। পরে উনি আমি আসি, আমাকে দেখে ওনার বাড়িতে নিয়ে গেল, 50টা টাকা দিল আমার, যে বাজার যা কিছু কিনে নিয়ে আগে। পরে বাড়িতে আসি, মার হাতে আগে টাকাটা দেই, পরে মা বলে যাও বাজারে যাও, বাজার 1 কিলো দূরে। তখন চাউলের দাম কম ছিল, 7 টাকা কেজি চাউল ছিল, আনি আইনে খাই। তারপরের দিন আমি স্কুলে যাই না, কামলা দিতে যাই অনেক দূরে, প্রায় 7-8 কিলো দূরে কামলা দিতে যাই। মানে সকালবেলা একটা জায়গায় কামলা সব জড়ো হয়, ওখান থেকে মানুষ নিয়ে যায় যার যার কাজে, ওখানে আমরা যাই আর একটা ছেলে যায়। ওখানে আমাদেরকে কেউ ওই দিন নিতে চায় না, সবাই নিয়ে যায় প্রায় 8:30 বাজে। ওই সময় একটা লোক আসে যে তুমি যাইবা নাকি তোমরা, আমি কাজের জন্য আসছি। পরে মানে বাজার মূল্যের চাইতে অনেক কম বলে, তখন আমি চিন্তা করি আমার তো দরকার, আমার তো টাকার প্রয়োজন খুব, আমার ঘরে খাবার নাই। তখন আমি রাজি হই, চলে যাই। পরে নিয়ে যায় ওনার লাউ খেতে, নিড়ানি কাজে লাগাই দেয়। পরে নিড়াইতে নিড়াইতে এক পর্যায়ে কাশির মাথা লেগে একটা লাউ গাছ কাইটে যায়।
আচ্ছা।
শত শত গাছের মধ্যে একটা গাছ কাইটে যায়, পিছন থেকে এসে আমাদের এত জোরে একটা লাথি মারে, গাছটাকে তোর বাবার নাকি দিয়ে কাটলি। আসলে তো আমি ইচ্ছা করে করি নেই, তখন এমন একটা সিচুয়েশন ভাই, আসলে চোখের পানি তাৎক্ষণিক সম্ভব নয় মুহূর্তে। তারপরে কিছু করার নাই, তোর আজকে টাকাই দিব না, এরকম করে পরে ওই লেটে নিছে, এই জন্য সন্ধ্যা পর্যন্ত খাটায়।
আচ্ছা।
ওই দিন যাইতো অনেক রাত হয়। পরে মা দেখি ওইখানে দাঁড়ায় রয়েছে, যে
টাকা দিছিল আপনার?
হ্যাঁ, টাকা দিয়ে দিছে। পরে মা দেখি ওইখানে দাঁড়ায় রয়েছে, গেলাম বাড়িতে, বাড়িতে যাওয়ার পর ওই দিন আমার একটু হাতও কাটছে আমার। পরে মা ভাত খাইতে যায়, ধরা পড়ছে আর কি। পরে মা কি হয়েছে তোমার হাতে? না মা কিছু না।
আপনার মা কি জানতো যে আপনি কামলা কাটতে গেছেন?
হ্যাঁ, মা তো জানে।
আচ্ছা।
কিছু করার নাই তো, কারণ মা সংসার চালাবে না, স্কুলের খরচ যোগাবে। এভাবে বেশ কিছুদিন স্কুলে যাই না, অ্যাবসেন্স করি, কামলা টামলা দেই। এর ফাঁকে আমার বড় মামার সাথে আমার মা একত্রে ছিলেন, আমার বড় মামা আলাদা করে দেয় আমার মাকে, খুবই বিপাকে পড়ে যায় আমার মা। তারপরে আমার ছোট খালু কিছু সোন কিনে দেয় আর বাঁশ কিনে দেয়, একটু ঘর তোলেন। আমার ছোট মামা ঘর তুলতে দেয় অন্যের সীমানা ঘেঁষে, কারণ অন্য সীমানা যদি বৃষ্টির পানি পড়ে চালের ঝগড়া লাগবে না, আমার মা ওইটা তুলবে না। আমার মাকে ওই বাঁশ দিয়ে মায়ের, আমার মাকে
বাঁশ দিয়ে মারে
আমার মামা, যে তোর কথাই চলবো নাকি।
আপনার মামার কি অসুবিধা কি, মানে উনি কি এত ক্রেজি কেন?
ওনাদের বাড়িতে না, স্বামীর বাড়িতে না থাকলে, স্বামী ছাড়া আর বাবা ছাড়া দুনিয়াতে যারা চলে তাদের যে কি কষ্ট তারাই ভালো জানে। আমাকে অনেকে জিজ্ঞাসা তোমার বাবার নাম কি, যদি বলতাম অনেকে চিনতো আমার বাবার বাড়ি তো আর এখানে না, অনেকে চিনতো না, আরেকজনে বলতো জমকের ভাই না, তখন যে কষ্টটা লাগতো যে বাবা থাকতে আজকে বাবার পরিচয় আমি পরিচিত হতে পারিনি।
আচ্ছা আপনার বাবা তখন কোথায়?
বাবার বাড়িতে অসুস্থ জীবিত আছেন তখনও।
কি অসুস্থতা ছিল?
ওই যে মার খাইছিল ওইটাই আস্তে আস্তে রিয়াক্ট করছে।
আচ্ছা
এভাবে চলতে থাকে। আমি একদিন স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে হেড স্যার আমাকে অফিসে ডাকায়। তখন আমি একটু মনে করি এতদিন পর হয়তো স্কুলে আসছে এই জন্য ডাকাইছে। পরে যাই আস্তে আস্তে সালাম দিয়ে ঢুকি রুমে। ঢুকার পরে জিজ্ঞেস করে যে বাড়িতে গেছিলেন নাকি? বাড়িতে বলতে কি, আমি থাকি তো এখানে, আমি কোন বাড়িতে যাবো? বলে কোন খবর পাইছো? বললাম স্যার বুঝতে পারলাম না কি খবর। তোমার আব্বা তো মারা গেছে।
আচ্ছা আপনি আপনার বাবার মৃত্যুর খবর হেড স্যারের কাছ থেকে পেলেন?
জি, হেড স্যার বলে তোমার বাবা মারা গেছে, আজকে তিন দিন হয়। তখন ভাই মনে হয় আমার পুরো আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়লো।
তিন দিন হয়, তিন দিনে খবর পাননি আপনি?
আমাকে কেউ বলে নাই।
আপনার বাবা থাকতেন কোথায়?
আমার বাবার বাড়িতে।
বাবার বাড়ি কোথায় ছিল?
আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলো দূরত্ব।
আচ্ছা, বাট খবর দেওয়ার কেউ ছিল?
খবর দেওয়ার থাকলেও দেয় নাই, আমার সৎ ভাইয়েরা দেয় নাই।
প্রিয় শ্রোতা, আমরা গত সপ্তাহে হয়তো বা তার আগের সপ্তাহে এরকম একটা গল্প প্রচার করেছিলাম, যেখানে ওর মা এবং বাবা দুজনেরই বাবার মৃত্যুর খবরটা সে পায়নি, বাবার মৃত্যুর কিছুদিন পরে গিয়ে তার ডেড বডি দেখতে পেয়েছে। আজকেও ঠিক সেরকম একটা সিমিলার স্টোরি আমরা শুনছি। এটা যে সেই সন্তানের জন্য কতখানি কষ্টের, এটা শুধুমাত্র সেই সন্তানই জানবে। দেখুন, সে এরকমও চিন্তা করতে পারে যে আমি দিব্যি ঘুরেছি, আমি কাজ করেছি, খেয়েছি, আমার বাবা তখন পৃথিবীতে ছিল না, এই খবরটাও আমি জানতে পারলাম না। কতখানি হতাশার এবং কষ্টের এটা আমি এক্সপ্লেন করতে পারব না। ওকে, তারপরে
তো তখন আমার অবস্থা এরকম, আমি মানে মনে হয় আমার পায়ের তলার মাটি সরে গেছে, লড়তে সরতে পারতেছি না। তখন হেড স্যার নিজে চেয়ার থেকে উঠে এসে আমাকে ধরল, আমাকে ধরে ওনার বুকের সাথে মিলে অনেক সান্ত্বনা দিল। পরে বলে তুমি বাসায় যাও, তোমার স্কুলে ক্লাস করতে হবে না আজকে। পরে আমি বাসায় চলে যাই, আমি বাসায় যাই কান্না করি, মা বারবার জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, বলতে পারি না আসলে। পরে অনেক মানুষ জড়ো হয়ে যায়, তারপরে আমি বলি যে মা এই ঘটনা কি পাপ করেছিলাম আমি জীবনে, যে আমার বাবার মৃত বাবার মুখটাও দেখার সৌভাগ্য হল না, বাবা জীবিত থাকতে বাবাকে দেখতে পেলাম না, বাবার পরিচয় পাইলাম না। তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকি, আমার মা কিছুটা সুস্থ হয়ে কাজের সন্ধানে বের হয়। আমার এক গ্রাম্য সম্পর্কে খালার বাড়িতে ঝিয়ের কাজ নেয় আমার মা, তো আমি অন্যের জমিতে আবার কামলা দিতে যাই এলাকাতেই। আমার মা ওই বাড়িতে কাজ করে, আমি দুপুরে বাসায় কিছু খাবার নেই আমি জানি, তো আমি দুপুরবেলা গোসল করে মায়ের কাছে যাই, হয়তো এখানে গেলে কিছু একটা খাবার জুটবে এই আশাতে যাই মূলত। যাওয়ার পরে আমার মা ওই বাড়িতে ভাতের মার গালে, তো ভাতের মার গেলে আমাকে একটু মার খাইতে দেয়। ওই বাড়ির ছেলেটা মানে আমার খালাতো ভাই লাগে, ওই এসে ওই অবস্থা দেখে আমার কানে ধরে, কানে ধরে এমনি টান দিয়ে উঠায়, তোর এত বড় সাহস কে দিছে তুই ভাতের মার খাইতেছিস?
ভাতের মার খাচ্ছেন তাতেও এরকম অ্যাটিটিউড?
পরে আমার একটা সর মারে যে তুই যা সর, মারে খুব বকাবকি করে, এত বড় সাহস আপনি কোথেকে পাইছেন, আমার বাড়ি এতগুলো গরু, আপনি গরু খাইব কি করে আপনি ভাতের মার খাইতে দিচ্ছেন?
হ্যাঁ রে দুনিয়া, এত ক্রুশিয়াল কেন ভাই মানুষ?
পরে চোখের পানি ফেলতে ফেলতে বাইরে যাই আমি, মা তো কান্না করতেই থাকে ওই বাড়িতে, যেহেতু কাজ করে তার আসার সুযোগ নেই। পরে আমি আবার জমিতে যাই কাজ করি, তো আমার মামারা একসময় একটা মার্ডার কেসে পড়ে।
মামা মার্ডার কেসে পড়ে?
মার্ডার কেসে পড়ে।
আচ্ছা আপনার মামার পেশা কি ছিল? মামা কয়টা ছিল?
কৃষক ছিল ওনারা। আমার দুই মামা ছিলেন, আমার মামারা দুই ভাই ছিলেন, আমার মা খালার তিন বোন ছিলেন। তো আমার মামারা মার্ডার কেসে পড়ে, আমার মামাদের জমিতে একজনে হাল চাষ করতে থাকে।
আচ্ছা,
তো আমার চাচাতো মামা আবার ওনার পাশেই হাল চাষ করে ওনাদের জমিতে, ওইটা দেখে উনি খবর পাঠায় যে ভাই তোমাদের জমিতে একজনে চাষ করতেছে। পরে আমার বড় মামা আর আমার ছোট মামার মেজো ছেলে, উনি আমার বয়সে 15-16 বছরের বড় হবেন, তখন SSC পাশ করছেন আর কি, উনি কলেজ আবার কলেজে পড়েন উনি। তো দুজনে হাঁটতে হাঁটতে যায়, আমার বড় মামা আবার একটু পায়ের সমস্যা ছিল, লাঠি বড় দিয়ে হাঁটতো উনি, তো লাঠিটা নিয়ে হাঁটতে হাঁটতে যায়, চিকুন লাঠি, হাঁটতে হাঁটতে যায় যে হালের সামনে দাঁড়ায়, দাঁড়ায় বলে দাঁড়াও কাগজ নিয়ে বসো, যদি জমি তোমরা পাও তোমরা দখল করো, আর আমরা পাইলে আমরা দখল করব, সমস্যা নাই, কাগজ নিয়ে বসো আগে। ওনারা মানতে রাজি না, ওনার ছেলে ছিল এখানে, ওনার ছেলের পকেটে আবার নখ কাটার যে মেশিন গুলো থাকে না,
নেল কাটার,
হ্যাঁ ওইগুলো আছে ওনার পকেটে, চাকুর মতো একটা আছে না ভিতরে, ওইটা দিয়ে একটা পাড় দেয় আমার মামা তো ভাইয়ের এইখানে।
গলায়,
হ্যাঁ এখানে পার দেয়, সিরিয়াস অবস্থায় আর কি, আর আমার বড় মামার তলপেটে পার দেয়।
আচ্ছা,
তো এই দুজনই বেশি সিরিয়াস। ওই অবস্থা দেখে আমার চাচাতো মামা যে পাশের জমিতে হাল চাষ করতেছিল, উনি আবার ইটা ভাঙতেছিল, আপনার যে বাঁশের বড় ইয়ে দেয় ইটা ভাঙে যে গ্রাম অঞ্চলে ওইগুলো দিয়ে, তো আপন রক্ত চাচাতো ভাই রাতে যারে মারতেছে হ্যার তো ভালো লাগতেছে না, দৌড়ে এসে একটা বাড়ি দিছে ওই লোকটার মাথায়,
কি দিয়ে বাড়ি দিছে,
ওই ইটা মগর দিয়ে ইটা ভাঙতেছিল, ওইটা দিয়ে মাথাটা ফাইটে গেছে, মাঝখান থেকে ফেটে গেছে, এই বরাবর মাথা বাড়ি দিছে,
মাথা ফেটে কি মাথা দুভাগ হয়ে গেছে এরকম কিছু,
এত একেবারে ভাগ হয় নাই, মানে একটু হা করছে আর কি, পরে বাড়ি তো কাছে ছিল, বাড়ির মহিলারা এসে বালু দিয়ে রক্ত বন্ধ করতেছে,
বালু দিয়ে মাথায় ফাটা জায়গায় রক্ত বন্ধ করতেছে,
মূর্খ লোক যা করে আর কি তাই।
অদ্ভুত।
পরে আমার মা আমরা সবাই দৌড়ে যাই, পরে যে ঝগড়াঝাটি লাগলো নিয়ে এসে দেখে আসলে সিরিয়াস অবস্থা, পরে উভয় গ্রুপটা হাসপাতালে নিয়ে যায়, নেওয়ার পরে তিন চার দিন পরে আমরা যাই হাসপাতালে, আমি যাই, আমার মা যায়, আমার বড় মামি যায়, যাওয়ার পরে যাই দেখি যে আমার মামাদের চাইতে উনি সুস্থ বেশি।
আচ্ছা,
দেখে আসলাম আমরা, দুই দিন পরে শুনি উনি মারা গেছেন।
আচ্ছা,
তখন সবার একটু সন্দেহ মনে হয়, আর ওনার মেয়ের জামাই ছিল একটু চতুর, মানে খুব ব্রেনি ছিল, ওনার কোন ডিগ্রি ছিল না, কিন্তু উনি কোর্টে যাতায়াত করত, কোর্টের উকিল ওনার সাজেশনে কাজ করত।
আচ্ছা,
তো ওই লোকটা পরে এলাকার মানুষ সব মানুষই বলা বলি করতো যে উনি হয়তো কোন ইঞ্জেকশন দিয়ে মাইরা ফেলেছে।
ওকে, এরকম কোন ব্যাপার থাকতে পারে, ঠিক আছে। এগুলো কোন ব্যাপার ছিল কিনা নাকি স্বাভাবিক মৃত্যু, সবকিছু আমরা ব্রেকের পরে ফিরে এসে শুনছি। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন হ্যালো 8920 জীবনের গল্প, আর যে সেতু আছে আপনার সাথে এবং রয়েছে আজকের অতিথি কাশেম। খুবই স্ট্রেঞ্জ একটা গল্প আজকে আমরা শুনছি। এই মানুষটা ছোটবেলা থেকেই কষ্ট এবং হতাশার মধ্যে দিয়ে বড় হয়েছে, সেই হতাশার কষ্ট কিন্তু এখনো তাকে ছাড়েনি। তার চেহারার যে বিমর্ষতা, তার যে চেহারার যে তার যে বাহ্যিক পরিস্থিতি সবকিছু, তার ছবি আপনারা দেখতে পারেন এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে, সেখানে দেওয়া আছে, এবং একটা লিঙ্ক শেয়ার করা আছে, সেখানে তার একটা ভিডিও দেওয়া আছে। জাস্ট গো টু দিস চ্যানেল এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এখানে সমস্ত অতিথির ভিডিওগুলো আপনি পাবেন। আর প্রিয় শ্রোতা, যেখানে আমরা শেষ করলাম সেখান থেকে ফিরছি, কোথাও যাবেন না, সাথে থাকবেন।
হ্যালো 8920 জীবনের গল্প। হ্যালো 8920 জীবনের গল্প।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে হ্যালো 8920 জীবনের গল্পে। আর যে সেতু আছে এবং রয়েছে আমাদের অতিথি কাশেম, আমি কথা বেশি দীর্ঘায়িত করব না, তারপরও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেহেতু শ্রোতারা আসেন বলেই অনুষ্ঠানটা আমরা চালাতে পারি। সো আপনি এখানে আসুন, ফোন করুন, মানে আসার জন্য যে প্রসেসটা রয়েছে দুটো উপায় আছে, একটা হচ্ছে ফোন করতে হবে 09613892892 এই নম্বরে, আবারও বলছি 09613892892, এখানে ফোন করার পরেই আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে এবং আপনি এখানে আসতে পারবেন তারপরেই। আর যে সেতু নামে যে পেজটা আছে ফেসবুকে, সেখানে আপনি কানেক্টেড থাকুন, সেখানে ইনবক্সে আপনি আপনার আসার ইচ্ছা আমাকে জানাতে পারেন, অনুষ্ঠান সম্পর্কে বিভিন্ন মতামত সবকিছু শেয়ার করতে পারেন। এই মুহূর্তে এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে গেলেই আর যে সেতু পেজটা ট্যাগ করা আছে সেটাতে লাইক দিয়ে কানেক্টেড থাকুন, এবং আজকের অতিথি কাশেমের ছবিও সেখানে দেওয়া আছে। ওকে, কাশেমের কাছে যাচ্ছি আমি, যেখানে আমরা বিরতি নিয়েছিলাম ঠিক সেখান থেকে ফিরছি। আপনাদের মামার মধ্যে এবং কিছু মানুষের মধ্যে জমি জমা নিয়ে একটু ঝগড়া হলো, এবং সেখানে আপনার মামারা আহত হলেন ওদের দ্বারা, এবং আপনারাও তাদেরকে আঘাত করলেন, এবং যাকে আঘাত করা হলো সে দুদিন পরে মারা গেল, তাই তো? ওকে, তারপরে আপনি বলছিলেন যে এখানে কি কোনো চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে নাকি এমনিতেই মারা গেছে, সেই ব্যাপারটা আমরা এখন ক্লিয়ার হতে চাই, কি ছিল ব্যাপারটা?
এটা আসলে ওনার জামাই খুব চালাক ছিলেন এবং লোভী ছিলেন, ওই সম্পদটার উপর ওনার লোভ ছিল, হয়তো চিন্তা করছিল যে ওনার শ্বশুরের মাইরে ফেলাইতে পারলে ওনাদের একটা চাপে ফেলাইয়া জমিটা দখল নেওয়া যাবে।
আচ্ছা,
তো সেই কাজটাই এলাকার সব লোকে ওইটাই বলা বলি করে যে উনি কিছু একটা করছে, হয়তো নাহলে সুস্থ মানুষ দেখে আসার পরে কিভাবে কি হইল। পরে মামলা হয়, মামলায় আমার ছোট মামা এবং ওই যে মামা ইটামগর দিয়ে বাড়ি দিল, দুই মামা জেল খাটে, দুই মাসের উপরে জেল খাটে।
আচ্ছা,
জেল খেটে আসার পরে আমার বড় মামার সাথে আমার ছোট মামা ঝগড়া হয়, এক পর্যায়ে আমার বড় মামার আমার ছোট মামা মারতে যায়, তো বড় মামা জিদ করে যে ছোট ভাই আমার মারতে আসলো, আমি এই জমিতেই থাকুম না।
আচ্ছা, দুই মাসের জেল খাটলো কি, মানে খুনের মামলায়?
খুনের মামলায় দুই মাস পর জামিন হইল।
আচ্ছা,
জামিন হয়ে বাড়িতে আসার পরে বড় ভাইয়ের সাথে ঝগড়া এবং মারতে গেছে, পরে আমার বড় মামা বললো যে ছোট ভাই মারতে আসলো, এখানেই থাকুম না আমি, তো জমি বিক্রি করবো, তো জমি ওনাকে দিব না, ছোট মামাকে দিব না, পাশের অন্য চাচাতো মামা আছে আমার, ওনাকে দিবে, পাশের বাড়ি আর কি, ওনার চাচাতো ভাই।
আচ্ছা,
তো ওনার কাছ থেকে ওনার রেডি বাইনাও নিয়ে নিছে, তো তখন এলাকার লোকজন ধরলো যে আপন ভাইরে রেখে তো ডাইনে গেলেও তুমি পারবা না, ও যদি পেনশন করে তো ওই জমি পাইয়ে যাবো, তো তুমি এটা করো না। পরে অনেককে বিচার সালিশের পরে আমার ছোট মামাই জমি নিল, কিন্তু যার কাছ থেকে বায়না নিছিল ওনারে 40% জমি দিতে হলো বিচারে, যেহেতু বায়না নিছে ওনার পাশ থেকে ওনার 40% দিয়ে দাও। পরে দিল, তখন আমার বড় মামা যত পাজি হোক উনি আমার জীবনের অনেক বড় ক্ষতির কারণ, ঠিক আছে, কিন্তু লাস্টে একটা কাজ করছে কি, আমার বড় মামার মাথায় ক্যাচ করছে যে আমার বোনের উপরে যেহেতু আমরা দুই ভাই অত্যাচার করি, তো আমি যদি এখান থেকে চলে যাই হয়তো আমার বোনের থাকতে দিবে না এখানে। তখন উনি বলে যে তুই 2% দে, আমি 2% দিই, 40% জমি বোনের লিখে দিই। তখন আমার ছোট মামা কিছুতেই রাজি হয় না, আমার বড় মামা রেজিস্ট্রি করে দেয় না, তুই বোনের না দিলে আমি রেজিস্ট্রি করে দিব না। তো এক পর্যায়ে ট্র্যাপে ফেলায় আমার বড় ছোট মামার কাছ থেকে নিতে হয়। পরে আমার ছোট মামা রেজিস্ট্রি করে দেয়, দুই ভাই রেজিস্ট্রি করে দেয় আমার মাকে 40% জমি। আমার বড় মামা চলে যায়, চলে যাওয়ার পরে আমার বড় মামার বড় ছেলে যায় না যে আমি দাদার ভিটে সাইড়ে কোথাও যাব না। তো বড় মামার তো ভালো লাগে না, এলাকায় মাঝে মাঝে আসে মাতবরদের ধরে, আমার চাচা তো নানা আছে ওনাদেরকে ধরে বলে যে একটু বোঝেন ওরে। পরে প্রায় 2-3 বছর পরে আমার মামাতো ভাই চলে যায় বাপের কাছে। যাওয়ার পরে এই যে জায়গায় আমার মামাতো ভাই ঘর তুলে থাকতো ওই জায়গাটায় আমার মার নামে দলিল করে দিছে। উনি চলে যাওয়ার পরে জায়গাটা ফাঁকা হয়, ফাঁকা হওয়ার পরে ওইখানে আমার ছোট মামা মরিচের চাষ করে। তো আমি একদিন স্কুল থেকে আসছি, মা তো বাড়িতে নাই, কাজে গেছে, ওইদিন বাড়িতে আমার খাবারও ছিল না, এমনি পেটে ক্ষুধা, তারপরে হাহাকার লাগতেছে, যেহেতু অসহায় কেউ নাই আমার এই জীবনে মা ছাড়া, খুব অসহায় তো কেমন যেন লাগতেছে, নিজেও বুঝতেছি না। সাধারণত যে কোনো মানুষ একটা গাছের পাশে দাঁড়ালে কিন্তু গাছের পাতা ধরে, একটু হইলেও ছিঁড়ে, আপনি জানেন কিনা জানি না, আমি অনেক দেখছি এরকম। তো মরিচ গাছের ওই জায়গা রাস্তা আবার ওইখান দিয়েই, তো আমি ওই দিক দিয়ে হাঁটতেছি, হাঁটার এক পাশে দাঁড়াইছি, দাঁড়ায় কেমনে যেন একটা হাত পড়ে গেল মরিচ গাছের উপরে, একটা পাতার অর্ধেক এমন আঙ্গুল দিয়ে চিমটি দিয়ে ছিঁড়ছি। আমার মামা জানলা দিয়ে দেখতেছে, ওইখান থেকে আমার বলতে পাতা ছিঁড়ছি, পাশের থেকে আবার প্রতিবেশী আর কাপা দেখতেছে রুম দিয়ে জালনা দিয়ে, সব দৃশ্য সে দেখছে। তখন মামা দৌড়ে আইসে, আমি ওই কথাটা বলার পরে আমার পিঠের মধ্যে এমন একটা থাপ্পড় দিছে, 5টা আঙ্গুল ফুটে উঠছে সাথে সাথে, আমি মানে বেঁকা হয়ে গেছি। আমি তখন আমি ক্লাস 5 এর ছাত্র মাত্র, ছোট, আমি বেঁকা হয়ে গেছি না, থাপ্পড়ে পরে ওই আপা দৌড়ে আইসে, আপনি এটা কাজটা করলেন কি, জানোয়ারের মতো কাজ করলেন, ও কি করছে দেখান তো, ও তো একটু পাতা ছিঁড়ছে, আমি নিজে দেখছি, আমি তো জালনা আবার হের জালনার কাছাকাছি, আমি নিজে দেখছি একটু পাতা ছিঁড়ছে, আপনি জানোয়ারের মতো মারতে পারেন। পরে হের লোকে ঝগড়া লাগাই, পরে আমার দৌড়ে নিয়ে দিল, আমারে মারবো, হের লোকে না পাইরে হয়তো সত্য কথা কইছে, পরে আমারে মারবো। আমি দৌড়েতে দৌড়েতে অনেক দূর, প্রায় 1/2 কিলোর উপরে দৌড়ে গেছি, তাও পিছেতে থামে না, আসে না যে ভয় দেখে একটু থামে গেল, থামে না। তখন আমি চিন্তা করলাম আসলে উনি আমাকে মারবে। পরে দৌড়েতে দৌড়েতে ওই আমার বড় মামা যে লোকটার 40% জমি দিল উনারই মামার বাড়ি, ওই বাড়ি উঠলাম, মানে আমার নানা লাগে সম্পর্কে, ওই বাড়ি উঠে তার একটা দরজা খোলা, আমি ঘরের ভিতরে ঢুকে পড়ছি, উনি দরজার সামনে গেছে, যখন দরজার সামনে গেছে আমি তার খাটের নিচে ঢুকছি। তখন ওই নানি খেয়াল করছে, ওনারা তো জানে আমার উপর অত্যাচার করে, পরে দৌড়ে আছে কি হয়েছে, পরে কয় আমার কথা ঢুকছে না, কয় না ও দিক ঢুকে নাই, পরে গেছে গা, তারপরে বাইরে এসে প্রায় 1 ঘন্টা পরে নানি আমার ওই বাড়ি থেকে ছাড়ছে, যে তুই এখন গেলে তোর মারবো। পরে রাত্রে আসে, মা আসে, মারে বলি আবার মারে শাসায়, তুমি কিছু বইল না, বললে তোমারে মারবে। তো চলতে থাকে, মা একটা ছাগল কিনে, আমি বলি মা একটা ছাগল কিনো, আমি
মা তো তখনও বাসায় কাজ করে,
হ্যাঁ কাজ করে, একটা ছাগল কিনে দাও, আমি অবসর টাইমে ঘাস টাস খাওয়াবো।
কিন্তু আপনার মামা কেন আপনার সাথে এমন করে, মানে এটা কি আপনারা তাদের উপর নির্ভরশীল?
হ্যাঁ তাদের উপরে নির্ভরশীল, তাদের জায়গাতে রয়েছে সব তো তাদের। আমার তো আসলে বললাম আমার বাবা জীবিত থাকতে বাবার পরিচয়টা আমি পাইনি, আমার বাবার নাম বললে আমাকে কেউ চিনে না এলাকায়, যদি বলে যে অমুকের ভাগ্নে তখন আমার চিনে, তুমি এর চাইতে কষ্ট তো আর কিছু হয় না।
সুযোগটা এভাবে মামা কেন নিবে, এটা হচ্ছে আমার প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন না, আমি সেই মামাদের এই প্রশ্নটা করছি যে আশ্রয় দিলেন, নিজের বোনকেই দিলেন, নিজের বোনের ছেলেকেই তো দিলেন, তারপরে কেন এমন, এরকম যারা আছেন তাদের প্রশ্ন যে হিউম্যানিটি কোথায়, মানবতা যে বেসিক গুণাবলী একটা মানুষের, সেই জায়গাটা থেকে বের হয়ে একেবারে আত্মীয়র সাথে, নিজের বোনের ছোট্ট একটা ছেলের সাথে কেন, এটার কোন অ্যান্সার আছে কিনা আমি জানি না। আলটিমেটলি যারা এর শিকার, যারা এগুলো করে থাকেন, একটু জাস্ট নিজের সাথে বোঝাপড়া করবেন, নিজের সাথে কোয়েশ্চেনটা একটু করবেন, যে কোয়েশ্চেনটা আমি করলাম, দ্যাটস ইট, জি বলুন আপনি।
তারপরে মামাতো ভাইয়েরা অনেক সময় একটা কাজে বললে, যদি আমি বলতাম যে ভাই আমার কাজ আছে একটু পড়তে বসুন, আমার ধরে মারত, করবি না কেউ পড়া, পরে মানে পড়ার প্রতি তারা ইন্টারেস্টেড না আমার।
আচ্ছা, ওরা স্কুলে পড়তো?
ওরা পড়তো, ওই যে মেজো ছেলে বড়টা মূর্খ আমার মামাতো ভাই, মেজোটা এসএসসি পাশ করছে তখন মানে আয়ে পড়ে কলেজে।
আচ্ছা, এটা গেল মামার ছেলে, আর আপনার বাবার যে আগের হিস্ট্রি,
ওদের সাথে তো আমি সম্পূর্ণ ভিন্ন।
আচ্ছা,
ওদের সাথে কোনো যোগাযোগ নাই।
থাকে কি?
ওরা থাকে বাবার বাড়িতেই।
আচ্ছা, ওই যে 7-8 কিলোমিটার দূরে।
হ্যাঁ, ওরা বাবার বাড়িতে থাকে, আমি আলাদা
কোনো খোঁজ খবর নাই।
খোঁজ খবর আমার বাবাই নেয় না, ওরা কিনবে, ওরা তো নিতে দেয় নাই। পরে আমি লোকমারফত জানছি আমার বাবা মৃত্যুর আগে আমাকে দেখতে চাইছিল।
আচ্ছা, ওরাই দেখতে দেয় নাই।
পরে আমার ভাইয়েরা দেখতে দেয় নাই, এমনকি মৃত্যুর খবরও দেয় নাই। আর সবচেয়ে বড় কথা কি ভাই, আমার বাবার তো কিছু ছিল, ওরা আমার বাবার ওই অসুস্থতার সুযোগ নিয়ে সম্পূর্ণ কিছু চিকিৎসার নামে ওরা লিখে নিয়েছে সব।
আচ্ছা,
তো এর থেকে ওদের উপর আমার মনটা খারাপ। তো যাই হোক, তারপরে আমার মাকে বলি, মা একটা ছাগল কিনে দাও, আমি অবসরে ঘাস খাওয়াবো, আমি স্কুল থেকে আসার পর অবসরই থাকি। তো মা একটা ছাগল কিনে দেয়। একদিন ছাগলের বাচ্চা, দুইটা বাচ্চা হয় খুব সুন্দর, ছাগলের বাচ্চা দেখলে তো যে কোনো বাচ্চারা একটু উৎফুল্ল থাকে। তো ওদেরকে নিয়ে আমি খেলা করতাম, ভালো লাগতো। একদিন আমার ছোট মামার ক্ষেতের দুইটা ধনিয়া পাতা গাছ খাইছে ছাগলে।
আচ্ছা,
সেই জন্য আমার মানে যে মারাটা মারছে মানে অমানুষের মতো মারছে আমার মামা। আর আমার মাকে ওই আগে বললাম ওই সমস্ত বকা, তোর ছাগল বলা অকথ্য ভাষায় গালি গালাস। পরে আমি ছাগল নিয়ে বাড়িতে,
একেবারে মূর্খ ফ্যামিলি।
হ্যাঁ, মূর্খ। আমার বড় মামা শিক্ষিত ছিল,
মানে পড়াশোনা না জানলে কিন্তু অনেক কিছুই মানে এরকমই হয়, মানে শিক্ষার একটা খুব গুরুত্ব আছে। কিন্তু যাই হোক, তারপর আপনার মামা তো ভাই আপনার সাথে এরকম করতেছে?
আমার মামা, বড় মামা, ছোট মামা, ছোট মামা এরকম করতেছে। তো ছোট মামা, তখন আমি ছাগল নিয়ে বাড়িতে ঢুকুম, ঢুকতে দেবো না, মানে তোর বাড়িতে আসা নাই, তোর বাড়ি নাই সর। পরে এলাকার লোক সব দেখতেছে, তাকায় তাকে। তারপরে আমার মামার ছোট মামার বড় ছেলে আসছে, দেখছে যে সবাই দেখতেছে, একটা তাদের প্রতিকূলে চলে যেতেছে না, তখন ও ঢুকায় বাড়িতে নিয়ে যায়। ঘরে ঢুকি, পরে মা রাত্রে আসলে বলি, মা এই ঘটনা, ছাগলটা বেঁচে হলো, তুমি কিছু বললো না মা। মানে আমি সবসময় এই কথাটা বলতাম মাকে, তুমি কিছু বললো না, কারণ তোমাকে মারলে তো আমার ভালো লাগবে না, তুমি মারলে তো সংসারটাই আমার হসল হয়ে যাবো, খামু কি আমি। মারে কিছু বলতে না করি, মা আর কিছু বলে না, ছাগলটা বিক্রি করে ফেলায়, ছাগলটা বিক্রি করে ফেলায়। পরে আমি আবার অসুস্থ, মানে প্রতি মাসে তো আমি অসুস্থ হইতামই ছোটবেলা, আমি এমন অবস্থা থাকতাম, আমাকে সবাই দেখলে অসুস্থ, আমার ছোট খালার শাশুড়ি আমাকে বলতো অসুস্থ নাতিন জামাই, সবসময় যে এই ব্যথাটাই আমি সবসময় অসুস্থ থাকতাম।
সেটার জন্য তো দায়ী আপনার মামা।
হ্যাঁ, সেটাই তো।
তার জন্য তার কোনো অনুশোচনা ছিল না?
কোনো অনুশোচনা ছিল না, সে শিক্ষিত ছিল আমার এই বড় মামা।
ইংলিশে শিক্ষিত হলেই কিন্তু মানে পরিপূর্ণ মানুষ হয়।
উনি ভালো একটা গভর্নমেন্ট চাকরি করতো, সেটা ওনার রাগের কারণেই গেছে।
আচ্ছা,
অনেক রাগী ছিলেন সবাই।
আপনার মা তো এমন না, যে আপনার মাও তো অত্যাধিক রাগী সেরকম না, যে আপনার মায়ের গোষ্ঠীতে একটু অতিরিক্ত রাগ আছে সেরকম কিছু তো না, আপনার মামাই শুধু এরকম ছিল।
হ্যাঁ, আমার মামারা একটু অন্যরকম। যাই হোক, তারপরে আমার ইয়ার প্রায় পিছনে একটু রাইখ আসছি, একটু বলবো?
হ্যাঁ, শিওর।
আমি ক্লাস থ্রি থেকে যখন ফোরে উঠি, আমার রুল হয় 3।
আচ্ছা,
মানে আমার রুল অরিজিনাল হয় 1, কিন্তু আমার রুল স্যাররা করে 3। মানে একটা স্যারের কাছে আমার ওই যে মামা আর 4% জমি দিল, আমার আপন মামা, ওনার দুই ছেলে প্রাইভেট পরে 12 মাস এক স্যারের কাছে, আর উনি রেজাল্ট তৈরি করে,
যে কারণে ওরা 1-2 হলো।
1-2 সবসময় ওরা দুই ভাই হয়। তো ওই বছরে আমার রুল 3 দিল, ওদের দুই ভাইয়ের 1-2 দিল। পরে আমার ছোট মামার ছেলে, নয়া ছেলে, 4 নম্বর ছেলে, ও আর আমি বয়সে ডিফারেন্স ছিলাম 3-4 বছর। তো তুমি করে বলতাম আর কি, ও আমার মারতো, আমার সময়তে কাছে টানতো, তো বেশিরভাগ সময় অত্যাচার করতো। তো রেজাল্টের পরে ওই একদিন স্কুলে গেল, লজা স্কুলে যাম, ওই তো জানতো আমার লেখাপড়ার সময়, আমি যতটুকু সময় পাইতাম আমি পরিশ্রম করতাম। আমি আলোতে পড়ার পরে, আমি রাতে বাতি নিভানোর পরেও আমি রিভিশন দিতাম, মানে অনেকে রাস্তাতে যাইতো কি ব্যাপার অন্ধকার করে, মানে আমার অন্যরকম একটা আদর করতো সবাই। তো পরে ওই ওর মনে একটা বিশ্বাস ছিল যে আমার রুল 1 হয়েছে। পরে ওই স্কুলে গেল, এক স্যারে ডাকলো, ডাইকে বললো যে আপনাদের রেজাল্টের খবর কি। পরে বললো, উনি চ্যালেঞ্জ করলো যে আপনারা খাতাগুলো দেখাইবেন, আমি চ্যালেঞ্জ করবো আপনাদের সাথে। পরে স্যারে বুঝালো, দেখেন ওরা আপনার চাচাতো ভাই আর ওই আপনার ফুফাতো ভাই, চ্যালেঞ্জ করে আপনি তো একজন জিতবে একজন হারবে, দুজনই তো আপনার। কথাটা সুন্দর করে বুঝাইলো, পরে আমি চিন্তা করলাম আসলে তো সত্য। পরে নয়া ভাই থাক বাধ্য, পরে চলে গেলাম। তো পরে
এই যে ডাউটটা ছিল,
জি
সন্দেহটা ছিল, সন্দেহটা ঠিক ছিল,
ঠিক ছিল,
এরকম ব্যাপার কিন্তু এই সমাজে এখনো আছে, এখনো আছে না, যে স্কুলে ওই স্যারের কাছে পড়লে তার কাছে যদি ক্লাসের রেজাল্ট বানানোর ক্ষমতা থাকে সে একটু আগে পিছিয়ে করে দেয়। এটা সবাই করে তা না, সব ডিপার্টমেন্টে সব পেশায় কিন্তু দুর্নীতি বা অনিয়ম আছে। এক দুইজনের জন্য পুরো ডিপার্টমেন্ট বা পুরো ওই সোসাইটি, ধরেন শিক্ষক সমাজ, তাদের কিন্তু ব্লেমড, পুরো শিক্ষক সমাজ কিন্তু ব্লেমড হয়, মানে দুর্নীতির দায় পড়ে যায়। কিন্তু সবাই কিন্তু এমন নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভালো মন্দ রয়েছে। যাই হোক, কথা প্রসঙ্গে বলতে হলো, কারণ একজন শিক্ষকের গেংস্টার ধরনের কথা এবং ইটস ট্রু এরকম ব্যাপার আমরা সবাই পরিচিত, এরকম কথা উঠলো বলে আমি বললাম, বলতে বাধ্য হলাম। ঠিক আছে, তারপরে
পরে প্রাইমারি স্কুল পাশ করি, পাশ করার পরে হাই স্কুলে ভর্তি হব। ভর্তি হওয়ার টাকা কোথায়? ভর্তির টাকা লাগবে, বই কিনা লাগবে, ড্রেস লাগবে, অনেক কিছু। তো আমি আইসক্রিম বিক্রি করা ধরলাম। আমাদের বাড়ি থেকে প্রায় 4 থেকে 4.5 কিলো দূরত্বে যাইতে হয়। ফজরের নামাজের পরে রওনা দিই, তো ফ্যাক্টরিতে যাই, আইসক্রিম পেটিতে ভরি, ভরে আবার মাথায় করে এত দূর আসি, নিজের এলাকাতেই বিক্রি করি। কারণ বাহিরে বিক্রি করলে যদি কিছু বাকি দেই, ওইটার জন্য আমার আবার সময় দেওয়া লাগবো, আর এলাকাতে থাকলে আমি প্রয়োজনে রাত্রে যায় টাকা চাইতে পারবো। এই জন্য এলাকাতেই বিক্রি করি। আমার অনেক সারে দেখছে, সারদের সামনে আমি বিক্রি করছি, তো তারা আমাকে খারাপ বলে নাই বা ছোট দেখে নাই, তারা জানে সবাই আমার অবস্থা। তো পরে কিছু টাকা হওয়ার পরে আমার এক চাচাতো মামা স্কুলে নিয়ে যায়। হাই স্কুলের প্রধান শিক্ষক ছিল আমার বংশেরই, আমার এলাকাতেই, বাবার এলাকার লোক। তো ওনার কাছে পরিচয় দেওয়ার পরে উনিও চিনে আমাকে। চিনার পরে হাফ বেতন করে দেয়, তো পড়তে থাকি। ড্রেস বানাবো কি দেয়, বই কিনবো কি দেয়। পরে একটা ছেলের আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলো দূরত্ব, ওর সাথে যোগাযোগ করি, ওর পুরান বইগুলো নিতে চাই। পরে একটা দাম ফিক্সড হয়, এখন আমার কাছে অত টাকা নাই, আইসক্রিম বিক্রি করে যেটা জমাইছে তত হয় না। পরে বললাম, ভাই আপনার বইগুলো থাক, আমি কয়েকদিন পরে আসিনি। কই, তুমি বই নিয়ে যাও, সমস্যা নেই, টাকা আছে, যা আছে দিয়ে যাও, পরে দিও। তো একটা সুযোগ হইল, পরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ইংলিশ গ্রামার ছিল না আর 2-3টা নোট ছিল না, ওইটা কেনার জন্য আমি সাভারে আসি। আসার পরে সাভার বাস স্ট্যান্ডে যখন আসি, আমি লুঙ্গি পরেছিলাম, একটা শার্ট গায়ে, তো একটা আপনার সার্জেন্ট অফিসার, ওনার নাম ছিল আমার মনে আছে কাউনাউন। ওনার নেম প্লেট আমি দেখছিলাম, কাউনাউন ওনার নাম। তো উনি জানি না কি মনে করে আমাকে ডাকলো কাছে। আমি পুলিশদের ছোটবেলা থেকে ভয় পাইতাম না, সম্মান করতাম, কাছে যাই সালাম দিই। পরে আমার নাম জিজ্ঞেস করে বলি কোন ক্লাসে পড়ে, বলি পরে আমার ক্লাস 6 বানান করতে বলে, বানান না আমি ক্লাস 6 এ পড়ি বলতে বলে বলি। তখন উনি আমাকে বুকের সাথে জড়ায় ধরে,
আচ্ছা
তো বই কি বলে, কি করতে আসছো, বই কিনতে আসছি।
আচ্ছা,
তো আর কোনো কথা বলে না, উনি 500 টাকার একটা নোট বাইর করে দেয় তৎকালীন।
আচ্ছা, দেখুন এখানে একটু পার্থক্য, আমি লিসাদদেরকে বলছি, আপনাকে বলছি, আপনি তো নিজেই এর শিকার, আপনাকে তো কিছু বলার নাই। আপন মামা তারা করে, আপন মামা আপনাকে মারে, আর সেখানে একটা অপরিচিত একটা পুলিশ সে আপনাকে বুকে জড়িয়ে ধরলো, আবার 500 টাকাও দিল। এই তো, এই হচ্ছে গিয়ে, এখানে আর বলার কিছু নাই, এটা কম্পারিজম। শিক্ষিত হলেই যে হয় না সেটা একটা ব্যাপার, আসল ব্যাপার হচ্ছে মন, ভিতরে একটা কিছু থাকতে হয়, ওই উদারতা থাকতে হয়, মায়া থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, আর এটা না থাকলে অন্যকে দেখে শিখতে হয়, দ্যাটস দ্য ফ্যাক্ট।
তারপরে উনি ওনার অধীনস্থ মনে হয় কোনো কর্মকর্তা হবে, ওনাকে দিয়ে বলে টাকাটা, যে তুমি যাও বই কিনে দাও। আমি যে এই সুযোগ ওনাকে বলবো যে স্যার আমি বই কিনছি, আমি কয়েকটা বই কিনার বাকি আছে, ওইগুলো কিনতে আসছি, এই সুযোগটা উনি আমার থামায় দেয় হাত দিয়ে।
আচ্ছা,
তখন চিন্তা করলাম যে আর দ্বিতীয় কিছু বলা ঠিক হবে না, আমি আর বলি না। পরে ওই লোকটা আমাকে সাথে নিয়ে যায়, নিয়ে বই কিনে দিয়ে 50টা টাকা আমার হাতে দিয়ে দেয়। তারপরে আমি চলে যাই। তারপরে আমি ওই অফিসারের অনেক খুশি, আমি আসলে কোথাও পাই নাই, আমি ওনার জন্য দোয়া করি প্রাণ ভরে। কারণ এরকম লোক যদি বাংলাদেশে সব ঘরে ঘরে থাকতো, হয়তো আমার মতো হতবাগা থাকতো না এদেশে। তো আমি দোয়া করি, এবং যতদিন হায়াত পাবো এই দুনিয়াতে আমি দোয়া করব। তারপরে স্কুলে যাই, ক্লাস করতে থাকি, ড্রেসের সমস্যা, ড্রেস ছাড়া স্যারেরা কমপ্লেন করে, একদিন দুই দিন সমস্যা হয়। তারপরে আমাদের এলাকাতে চিনাল ভাঙ্গি চাষ হইত, চিনাল ভাঙ্গি লম্বা লম্বা বলে। তো স্কুলে অ্যাবসেন্স করে, বিশেষ করে চিনাল ভাঙ্গির সিজন আসলে প্রতি বছরই আমি স্কুলে মনে হয় মাসে 10 দিন যাইতাম কিনা সন্দেহ। এই ব্যবসাটা করতাম, সকালবেলা খুব ভোরে যাইতাম ভাঙ্গি ঘাটের থেকে কিনে, আপনাদের মোহাম্মদপুর শিয়া মসজিদ বাজারে যাইতাম, দারুসসালাম, তারপরে কল্যাণপুর, এই সমস্ত জায়গায়, তার মিরপুর বড় বাজারে, এগুলো বিক্রি করতাম। আমি বিক্রি করে তারপরে আমি ড্রেসগুলো করি, তারপরে লেখাপড়ার খরচ যায় যেখানে যা লাগে চালাইতে থাকি। আর ছুটির দিনে তো রেগুলার কামলা দিই, মিস নেই, ছুটি থাকলে আমি কামলা দিই, আর মা দাঁড়ায় থাকে ওইভাবে খায় না খায়। তো এভাবেই চলতে থাকে, হঠাৎ করে আমি ক্লাস 8-এ পড়ি, 8-9-এ উঠি। 9-এ উঠার পরে, সরি, আমার ক্লাস 6-7 উঠি, আমার 265-70 জন ছাত্রছাত্রী ছিলাম আমরা, আমার রোল হয় 31। তো আলহামদুলিল্লাহ আমি আমার মতো ছেলের 31 এতগুলো ছাত্রছাত্রীর মধ্যে আমি মনে করি অনেক ভালো রেজাল্ট করেছি। আমি আমার হেড স্যার আমাকে জিজ্ঞেস করে একদিন, পরে বলি, উনিও আমাকে অনেক দোয়া করে যে তুমি খুব ভালো রেজাল্ট করেছ। আর আমার যে মামাতো ভাইদের কথা বললাম যে প্রাইমারি স্কুলে 1-2 ছিল, ওরা হাই স্কুলে যাওয়ার পরে সব সাবজেক্ট মিলে আমার অর্ধেক নম্বরও পাইত না।
আচ্ছা,
এরকম আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে ছিলাম আমি।
মানে আপনি বেশ ভালো স্টুডেন্ট ছিলেন। আপনার মামাতো ভাইরা?
আমার মামাতো ভাই ছোটটা আমার ক্লাসমেট ছিল, ও আমার এক মাসের বড়। তো ওর কথা বলবো কি, ওকে আমার খাতা না দেখাইলেও পরীক্ষা পাশ করতে পারতো।
আচ্ছা, কিন্তু ও এক দুই হতো ওরা, তাই তো?
না, ওর এক দুই হতো না, চাচাতো মামাতো মামার ছেলের হইতো।
আচ্ছা, ওদের কি ওরা কি এমনিতে স্টুডেন্ট ভালো ছিল?
স্টুডেন্ট ভালো কোন রকমে পাশ করতো আর কি।
আচ্ছা, কিন্তু ওখানে এক দুই হতো,
এক দুই হতো।
আচ্ছা, এখানে আমি যেটা বলতে চাই, এই যে শিক্ষকের দায়িত্ব হচ্ছে গিয়ে একটা উন্নত জাতির তৈরি করা, তাই না? এখন ওই শিক্ষক হয়তো যে শিক্ষকের কারণে এক দুই হতো কিছু পয়সার জন্য, তাদেরকে কিন্তু শিখাতো না, শিক্ষা থেকে দূরে ঠেলে দিয়ে তাদেরকে পয়সার বিনিময়ে তাদের একটা ভালো রেজাল্ট করে দিত, তাতে কি হতো? তারা কিন্তু মানে পড়াশোনা করত না বা শিখত না। তো যতদিন সেই শিক্ষকের অধীনে তারা পড়াশোনা করেছে, ততদিন হয়তো তারা এরকম একটা রেজাল্ট তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে গিয়ে কিন্তু তাদের সেই আবারও সব জায়গায় হয়তো এরকম শিক্ষক পাবে না। সো কি হলো, আলটিমেটলি ওদেরকে একটা শিক্ষা না দিয়ে কুশিক্ষার পথে ঠেলে দেওয়া হলো। এটা কিন্তু সব শিক্ষকদের মাথায় রাখা উচিত যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত বা জড়িত। নিজের স্বার্থের জন্য আপনার যে বেসিক যে দায়িত্বটা একটা শিক্ষিত জাতি তৈরি করা, সেটা থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। তারপরে আপনি ভালো স্টুডেন্ট ছিলেন, তাই তো?
মোটামুটি আমার জায়গা থেকে আমি যে কাজ করে আমি লেখাপড়া করতাম,
আমার
জায়গা থেকে, হ্যাঁ, আমি ছিলাম আর কি একেবারে ফেলনা না। স্যারেরা আমাকে যথেষ্ট আদর করত, আর সব স্যারে জানতো, হাই স্কুলের স্যারেরা ম্যাক্সিমাম স্যার জানতো যে আমার পেশা কি, আমি কি করে লেখাপড়া করি জানতো। তারপরে আমি লেখাপড়ার সমস্যা, আমার ঘরের প্রয়োজন, তো এর ফাঁকে আমার ওই যে 4% জমি যে দিছিল আমার মামারা, ওইটা আমার চাচাতো নানারা ওনারা এক সময় বিচারে বসে, বিচারে বসে জায়গাটা মেপে দেয়। এভাবে আর কতদিন জায়গাটা মেপে দেয়, খুঁটা গেড়ে দিয়ে যায় বিকালবেলা, পরের দিন সকালে খুঁটা পাই না। আমার মামাতো ভাইয়েরা খুঁটা কোন দেশে ফেলায় পাওয়া যায় না।
ওকে,
তো আর প্রতি বছর বাড়িতে মাটি ফেলাইতো, মাটি ফেলাইতে ফেলাইতে আস্তে আস্তে বাড়ির তিন ভাগের এক ভাগ জায়গা ওরা নিয়ে নেয়, ভরাট করে ফেলায় এরকম করে। পরে মানে যা কিছু করতো সবকিছু নেগেটিভ, ওইগুলো বলতে গেলে মারে মারতো। একবার আমার মামি এই প্রতিবাদ করাই, মানে ওই যে খড় শুকায় না গ্রামে, কারাইল বলে, ওইটা দিয়ে বাইরে এলোমেলো বাইরে আমার মা হাত দিয়ে ফিরায়, আঙ্গুল গুলো ফাইটে যায়। আমি ছিলাম সাথে, আমি চাক্ষুষ দেখছি যে কিভাবে আমার মাকে মারছে। আসলে আমার ওই সময় যদি আমার বাবার এলাকা হইতো আমি তো বসে থাকতাম না, এখানে যদি কিছু বলতে যায় আমার তো দোষটা সবাই আগে ধরবে, আমি কিছু বলতে পারি নাই। তখন আমার মা তো মানে ব্যথায় লড়তে পারে না, এরকম অবস্থা। পরে আমার এক মামা ছিল মসজিদের ইমাম, ওনার ওয়াইফ পরে নিয়ে ব্যান্ডেজ করে দেয়। তো এভাবেই থাকে সবকিছু আর কি, নেগেটিভ করতো ওরা, ওদের জিনিসগুলো আমার খুব পেইন করতো আর কি। তো এক সময় আমি ক্লাস 8-9 যখন উঠি আমার অসুস্থ হয়ে পড়ি, আবার মানে সিরিয়াস অসুস্থ, আমার পেশাব পায়খানা হয় না। এক সপ্তাহ তো খুব ঘরে কান্নাকাটি করি, সারা রাত সারাদিন আমার মাও কান্নাকাটি করে। তো লাস্টে ঘরে কোরআন তেলাওয়াতের জন্য মানুষ মহিলা জড়ো করলো অনেকগুলো, জিকির আজগার করবে সারা রাত। তো যত যাই করে কোনো কিছুতে আমার কাজ হইতেছে না, ডাক্তার তো আশেপাশে যত ফার্মেসি আছে কোনটাই কিছু হয় নাই আমার। পরে কয়েকদিন পরে পায়খানা করা দিলাম কি রক্ত শুধু, একটা আমের সাথে রক্ত শুধু, রক্ত আমাশয় হয়েছিল আর কি।
আচ্ছা আচ্ছা।
তো পায়খানা হইতোই না, পেটে এমন ব্যথা করতো মানে আমার জান বাইরেই যেত, কিন্তু একটু রক্ত বেরিত আর কিছু না। পরে আমার মা একদিন কুলাইতে না পাই রাস্তায় নামে গেল, তোমরা কেরা কোন জায়গায় আসো, আমার একটু বাঁচো, আমার পোলাটার বাঁচো, আমার তার কিছু নাই, তোমরা আমার পোলাটার বাঁচাও, একটু সাবারে নিয়ে হাসপাতালে ফেলাই দিয়ে আসো আমার, তারপরে যা করার আল্লাহ করবই। আমার মা যখন রাস্তায় নামে, তখন আমার ছোট আমার বড় ছেলে আমার একটা চাচাতো মামাতো ভাই আছে, দুইজনে হাসপাতালে নিয়ে যায়। তো ওই অবস্থা দেখে আশেপাশে অনেক মহিলা ছিল, তাদের জন্য আমি দোয়া করি, তারা যার কাছে যা ছিল আমার মার হাতে দিয়ে গেছে, যাও আগে ওরে বাঁচাও। তারপরে আমার অনেকে আদর করতো, গ্রাম লোকজন যারা আদর করতো, কারণ লেখাপড়ায় মোটামুটি সবাই জানতো যে এলাকায় যতগুলো আমরা 8-10 জন ছেলে মেয়ে এক জায়গায় ছিলাম, আমরা একই ক্লাসে পড়তাম। তো তুলনামূলক আমার উপরে কেউ ছিল না, এই জন্য আমার সবাই আদর করতো একটু অন্যরকম। একবার আমার এক চাচাতো মামা 107 বছরে মারা গেছে, উনি 107 বছর বয়সে, উনি একটা চিঠি লিখতেছে, চিঠিটা একটা বানান ভুল হয়েছে, আমি ধরে দিয়েছি মামা এটা ভুল হইলো। তো উনি আমার জন্য প্রাণ ভরে দোয়া করছে, বাবা তুই আর কেউ তো পারলো না, আর 2-3 জন বসে এক জায়গায়, আর কেউ তো পারলো না, তুই ভুলটা ধরে দিলি। এরকম ভাবে সবাই আদর করতো। পরে টাকা পয়সা যে যা পারছে দিছে, মারাই না। পরে হাসপাতালে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এরা চলে আসে, আর কোনো খোঁজ খবর নেয় না। তো এখানে যা দেয় খাই, মা ওইখানে একজনের ভাই বানাইলো, উনি একটু বাড়তি কেয়ার করতো আর কি।
আচ্ছা।
তো অনেকে গ্রামের লোকজন পরে আমার মামাতো ভাইয়ের কাছে অনেক টাকা পয়সা দিছে,
আচ্ছা, মানে আপনার জন্য?
আমার জন্য, টাকা গুলো দেয় নাই।
আচ্ছা, আপনাদের মামার, আপনার মামাদের এইসব সমস্ত কুকৃত্যে এবং আপনি কি করে সুস্থ হলেন সবকিছু নিয়ে আমরা ফিরে আসছি ছোট একটা বিরতি নিয়ে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন হ্যালো 8920 জীবনের গল্প, আর যে সেতু আছে এবং আজকের অতিথি শুরু থেকেই কাঁদছে, তার সেই বিমর্ষ চেহারা আমাকেও এক অন্যরকম বিমর্ষতার মধ্যে নিয়ে যাচ্ছে। তার ভিডিও আপনি দেখতে পাচ্ছেন, একটা লিঙ্ক শেয়ার করা আছে, তার ছবিটাও দেওয়া আছে ফেসবুকে, এবিসি রেডিওর পেজে, ইভেন আরজে সেতুর পেজে। সাথে থাকুন, তাকে দেখুন, এরকম বিমর্ষ জীবন আরও কত কি না হয়েছে তার জীবনে, সেই সমস্ত ঘটনা নিয়ে আমরা ফিরে আসছি ছোট একটা বিরতির পর।
হ্যালো 8920 জীবনের গল্প।
প্রিয় শ্রোতা, আপনি শুনছেন হ্যালো 8920 জীবনের গল্প, আর যে সেতু আছে আপনার সাথে এবং আজকের অতিথি কাশিম আছে আমাদের সাথে। একেবারে জীবনের শুরু থেকেই যার জীবনটা কষ্ট এবং হতাশার মধ্যে আছে, এরকম একটা মানুষ আমার সাথে বসে আছে। তার জীবনের দুটো পার্ট আমরা শুনে ফেলেছি, মানে এই অনুষ্ঠানে দুটো পার্ট হয়ে গেছে এবং নতুন একটা আওয়ার রাত 12টার সময় আমরা আবার হাজির হয়েছি আপনাদের সামনে তার জীবনের গল্পগুলো নিয়ে। আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব, কিন্তু তার আগে ফোন নম্বরটা বলে দিই এবং আমার সাথে কানেক্টেড থাকার উপায়গুলো বলতে চাই। 09613892892, এখানে ফোন করবেন এবং সেখানে আপনার গল্পটা আপনি বলবেন, তারপরে আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। আর আর্য সেতু নামে যে পেজটা রয়েছে, সেটা অনেকগুলো ফেক পেজ কিন্তু আছে আর্য সেতু, সেগুলোতে লাইক দেবেন না প্লিজ। আপনি অরিজিনাল পেজটা পাবেন দুটো উপায়ে, একটা হচ্ছে এভাবে সার্চ করতে হবে, ইউআরএল অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/setu.abcradio, এভাবে সার্চ করলে আপনি অরিজিনাল আর্য সেতুটা পাবেন। এছাড়া এবিসি রেডিওর আর্য সেতু পেজটা ট্যাগ করা আছে, সেখানে চলে যান এবং আর্য সেতু পেজটাতে লাইক দিয়ে কানেক্টেড থাকুন, আর যে কোনো প্রশ্ন আপনি সেখানে আমাকে করতে পারেন। যাই হোক, আসল গল্পে ফিরছি, সেখান থেকে বলুন যেখানে আমরা বিরতিটা নিয়েছিলাম।
হাসপাতালে রেখে আসে, আমার মা নিরুপায় হয়ে যায় কার কাছে যাবে। পরে আমার এক খালাতো ভাই ছিল, বড় খালার মেজো ছেলে ছিল, উনি মাদ্রাসার শিক্ষক। তো হাসপাতাল থেকে কেমনে কেমনে তিনি গল্প করতে করতে একজনের মাধ্যমে তার পরিচয় আমার মা পেয়ে যায়। পরে তার মাধ্যমে আমার খালাতো ভাইয়ের খবর দেয়। পরে খালাতো ভাই সাথে সাথে ছুটে আসে হাসপাতালে, এসে বলে, খালা তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। তো খালাতো ভাই মাদ্রাসার শিক্ষক ছিলেন, যেহেতু উনি একবার আসতেন, একবার স্টুডেন্ট পাঠাইতেন, আবার ভাবি আসতো, ভাতনি আসতো তিন বেলা সমানে, আর আসলে 200 টাকা হাতে দিয়ে দিত। আর এভাবে চলতে থাকে। সুস্থ হওয়ার পরে আমি প্রায় 15-16 দিন হাসপাতালে থাকি। তারপরে মোটামুটি সুস্থ হইলে আমি বাড়িতে আসি। আসার পরে আমার খালারা কেউ জানে না, কারণ কারো বাড়ি তখন মোবাইলের অত প্রচলন ছিল না, যোগাযোগ করার মতো কোনো ইয়ে ছিল না। পরে আমার বড় খালা নিয়ে যাবে, বড় খালার বাড়িরও বিরাট অবস্থা ছিল, উনি আমাকে নিয়ে যায়, নিয়ে বলে তুই এখানে এক মাস থাকবি কমপক্ষে, দুধ জিম খাওয়ামো ঠিক মতো, তোর চেহারা ভালো, তারপর তোরে পাঠামো, লেখাপড়া তো সমস্যা হইতেছে। পরে এক মাস থাকি না আমি, 15 দিনের মতো থাকি। তো আমার বড় খালা অনেক দিক দিয়ে হেল্প করছে, ওনার ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার নাই।
আচ্ছা,
এতটা করছে আমার বড় খালা, বিরাট গৃহস্থ ছিল, আলু ধান চাউল অনেক কিছু দিয়ে আমার মায়ের সহযোগিতা করছে।
আচ্ছা, এবং আপনি বলছিলেন যে আপনার মামার অনেক টাকা পয়সা পাইছে আপনার জন্য, সেগুলো কি হয়েছিল যে আপনার চিকিৎসার জন্য?
আমার মামাতো ভাই অনেকে গ্রাম থেকে টাকা দিত আমার মামাতো ভাইয়ের কাছে, সে টাকাগুলো দেয় নাই। তারপর সুস্থ হয়ে বাড়ি আসি, পরে জানি, বাড়ি আসার পরে জানি অনেকে বলে যে টাকা দিছিলাম ওই দিছে কিনা, পাই নাই যেটা সেটা আর কি। এভাবেই পরে না পাইলেও বলতে হয় যে পাইছি, কারণ অত্যাচার করবে এ ভয়ে স্বীকার করতে হয়। তারপরে বড় খালার বাড়ি থাইকে আসি, কিছুদিন থাইকে আসার পরে মোটামুটি একটু সুস্থ হই, হয়ে আমি আবার স্কুলে যাই, আবার মাঝে সাঝে কামলা দিয়ে লেখাপড়া করতে থাকি। যখন ক্লাস 10 উঠি, হঠাৎ করে আমার ভিতরে মানে একটু ভুল রেখে গেলাম, আমার ঘরের প্রয়োজন, লেখাপড়ায় সমস্যা হইতেছে। তো আমার মা গ্রামীণ ব্যাংকের সদস্য 86 সাল থেকে।
আচ্ছা,
তো মাকে বলি, মা মানে 5-10 হাজার টাকা উঠে আবার শোধ করে, বলি মা একটা ঘর প্রয়োজন, কি করা যায়? তখন ঘরের ঋণ দেয় গ্রামীণ ব্যাংক থেকে 25,000 টাকা, 2 সালা ঘরের জন্য, 4 সালের জন্য আপনার 50,000 টাকা না কত যেন দেয়। তখন ম্যানেজারের সাথে আলাপ করে, মানে মাঠকর্মীর সাথে, উনি বলে ঠিক আছে, আপনি তো ভালো সদস্য, অসুবিধা নেই। পরে আমি কথা বলি যে স্যার দেখেন আমার এই অবস্থা, উনি খবর নিছে যে আমি মোটামুটি লেখাপড়াই একটু ভালো, সব মিলে উনি একটু আগ্রহ করছে, উনি ভালো ছিল লোকটা। পরে অনেকগুলো সিরিয়ালে থাকার পরে আমার টাকাটা আগে দেয়।
আচ্ছা,
অনেকগুলো সিরিয়াল পিছিয়ে ফেলে আমার আগে আনে, উনি টাকাটা দেয়। পরে আমার ছোট খালু আরো কিছু টাকা ভইরা কিছু টিন কিনে দেয়, আর খুঁটি সিমেন্টের খুঁটি কিনে দেয় কিছু, বাঁশের খুঁটি মিলে ঘরটা তুলতে যাই। ওই যে আগের কেস, আমার ছোট মামা পাশে অন্যের পুকুর, পুকুর ঘেঁষে ঘর তুলতে বলে, এক সাইডে তার বাড়ি সামনে পুকুর। এখন বাড়িতে যদি বৃষ্টির পানি পড়ে টিনের ঘরে, পানিটা তার পিড়ার উপরে যায় পড়বে, প্রতিনিয়ত ঝগড়া লাগবে। আর এ সাইডে পুকুর পরে, অর্ধেক ঘরে পুকুর পরে, বৃষ্টি এলে এই পিড়াটা ভেঙে যাবে পুকুরে। তো দুই দিক দিয়ে রিক্স, ঝগড়া এবং ভাঙ্গার। আমার মা রাজি হয় না, ওই দিনও মারা ধরে অনেক মারে, টিন অনেক দূরে দূরে ফেঁকে ফেলাই দেয়, খুঁটি ফেলাই দেয়, তোর ঘর তোলা লাগবো না, অথচ জমি কিন্তু এটা লিখে দিছে। তারপরে এই অবস্থা করে, পরে যাই হোক তাদের কথা মাইনে গড় তোলা হইলো, মানুষের সাথে ঝগড়াঝাটি চলতে থাকে। আমি ক্লাস টেনে উঠি, উঠার পরে দুই তিন মাস ক্লাস করি, হঠাৎ করে আমার ভিতরে একটা মানে ভিতরে তো টর্নেডো সবসময় আঘাত করে। তারপর ওই সময় ক্লাসে বসে রয়েছি, টিফিনের সময় সবাই বাইরে গেছে, আমি যাইনি, মানে ভিতরে খুব অশান্তি মনে হইতেছে। বংশ আমার বংশে কিন্তু মূর্খ লোক নাই, আমি আর আমার এক স্বাস্থ্য ভাই,
আচ্ছা
দুইজন ছাড়া। আমার স্বাস্থ্য একটু সন্ত্রাসী লাইফের ছিল, এটা সরে গেছে, এখন একটু ভালো হয়েছে। অনেক কষ্ট ভিতরে জমা, তো চিন্তা করি যে বংশের মুখ রক্ষা করে আমার লেখাপড়া করে কি হইব, আমার চিন্তা আমার করতে বল দরকার নাই। বংশ যেহেতু আমার দিকে তাকালো না, একবার তাকাইতে পারতো, আমার বংশের নাম আছে, আমার বংশ শিক্ষিত সব, অশিক্ষিত নাই, ম্যাক্সিমাম লোক সরকারি চাকরি করে। আমার বাবা ছিলেন ডিফেন্সের একজন লোক, আমার স্টেপ ব্রাদার ডিফেন্সের লোক, আমার সৎ ভাই যে বড়টা উনিও ডিফেন্সের লোক, আমার মেজো ভাই স্কুলের হাই স্কুলের টিচার, সেখানে আমার দিকে কেউ তো তাকালো না, আমি বংশ দিয়ে কি করবো। আমার ভিতরে একটা আক্রোশ জন্মে, আমি ওই দিন স্কুলে ওই টাইমে আমি বই নিয়ে বাড়িতে চলে আসি, এক সপ্তাহ স্কুলে যাই না, অনেক পোলাপান খোঁজ করে আমার পায় না। পরে একদিন পোলাপান কিছু বাসায় আসে, পুরো জোরপূর্বক আমার স্কুলে নিয়ে যায়। যাওয়ার পরে আবার কিছুদিন পরে একই অবস্থা, চলে আসে আর যাই না, সাথে সাথে চাকরি নেই একটা গার্মেন্টস এ কাটিং সেকশনে,
পড়াশোনা শেষ করে দিলাম,
ইস্তফা দিয়ে দিলাম।
কোন ক্লাস তখন?
10
10 পর্যন্ত উঠছিল। আচ্ছা,
তো কাটিং সেকশনে চাকরি নেই, বেতন ধরে হলো আপনার 1400 টাকা হেল্পারের। তো ডিউটি করতে থাকি, দুই তিন মাস ডিউটি করার পরে বর্ষাকাল আসে, আমরা সকালে ডিউটিতে যেতাম, মানে শুকনো মৌসুমে ডিউটিতে যেতাম, এটা ওই যে আইসক্রিম আনতাম যেখানে, ওইখানে ফ্যাক্টরিটা প্রায় 4 কিলো আর কি, কমপক্ষে একটু আগে ফ্যাক্টরিটা, ওইখানে যাইতে হইতো। আর রাত্রে ছুটি দিলে যদি কেউ থাকতো এদিক দিয়ে আসতাম সহজে, চক দিয়ে আসতে তো স্বাভাবিক ভয় করে একা, তো একা ছুটি হইলে ঘুরে আসতাম। তো বর্ষা মৌসুম এসে পরে আসলে আমার নাইট করার কথা, রাত 3টা পর্যন্ত কাজ করার কথা, 3টা পর্যন্ত কাজ করলে ফ্যাক্টরিতে ঘুমায় সকালে ডিউটি করে পরের দিন চললাম একবারে, এই চিন্তা করে রইলাম। পরে 12টায় কাজ শেষ হয়ে গেল, ছুটি দিয়ে দিল, পড়লাম নি বিপদে। তখন আমাদের এক সিনিয়র ভাই ছিল ওইখানে পাশেই, আমার এক ক্লাস সিনিয়র ছিল, উনি বলছিল যে তুমি আমাদের বাড়িতে থাকো আজকে, সমস্যা নেই, আমার আবার কারো কাছে থাইকে অভ্যাস নাই। পরে বললাম ভাই না থাক জায়গা, সমস্যা নেই, 12টা বাজে। পরে অনেক দূর দিয়ে ঘুরে আসতে হয়, ঘুরে মেন রোড দিয়ে ঘুরে অনেক দূর আসার পরে আবার একটা রাস্তা আছে, ওই সিপা রাস্তা নামা আর কি, ওইখানে পানি, এ পর্যন্ত পানি, আমি আবার লুজ প্যান্ট পরি ছোটর থেকেই, প্যান্ট এ পর্যন্ত উঠবে আমার, আর রাস্তা সব পরিচিত। ওইখানে আমার এক প্রাইমারি শিক্ষকের বাড়িও, আমার হাই স্কুলের শিক্ষক, ওনার বাবাটা দুজনই শিক্ষক, ছেলে হাই স্কুলে, বাবা প্রাইমারি স্কুলের, মামা লাগে আবার সম্পর্কে, তো ওনার বাড়ির ওইখান দিয়ে আবার স্টুডেন্ট আছে, বন্ধু বান্ধব সব পরিচিত, রাস্তা গর্ত টর্ত কোথায় কি আছে সব মুখস্থ। তো ওইখানে আবার দুই পাশে বাঁশদার আর খেজুর গাছ, অন্ধকার। তো তখন রাত বাজে প্রায় 1:45, ওইখানে আসতে আসতে তখন প্যান্ট এ পর্যন্ত উঠে এলাম, ওই জায়গায় ভয়ঙ্কর কিছু নাই আমি জানি। তো উঠানোর পরে বিসমিল্লার নাম নিয়ে পানিতে নামলাম, নাই আমি হাঁটা ধরছি, যেহেতু গর্ত নাই জানি, হাঁটা ধরছি প্রায় 1/2 কিলোর মতো যায় শুকনে, ওখানে যে উঠলাম, উঠার পরে হাঁটা ধরলাম আল্লাহর নাম নিয়ে। কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় ওই জায়গা মতো যাই মনে পড়ছে আর কি, ওইখানে নাকি আপনার গলাকাটা এক লাশ দাফন করছিল, মানে গলাটা ছিল না সম্পূর্ণ, মাথাটা ছিল, ওটা আমি জানি না, মুরব্বীরা গল্প করতো মাথা ছাড়া লাশ দাফন করছে এখানে। ওখানে দিনের বেলা দুপুর বেলা কেউ একা যাইতে সাহস পেত না, আর আমি তখন রাত বাজে 1টা+, ওইখানে এসে ওই কথাটা মনে পড়লো আমার, মানে আগে পরে কিছু না, জায়গা মতো এসে মনে পড়ছে, মানে শরীরটা একটু শিউরে উঠলো। তারপরে আল্লাহর নাম নিয়ে দোয়া কালামা পড়তে পড়তে হাঁটা ধরলাম, কিছু দূর যায় এক বাড়িতে দেখা যায় বাতি, তখন একটু সাহস হইলো, মানে 2 মিনিট হাঁটার পরে বাতি একটু সাহস হইলো। তারপরে আমার এক স্বাস্থ্য খালাতো ভাইয়ের বাড়ি আছে রাস্তার সাথে, ওই বাড়ি কথা আওয়াজ পাই, তখনও আরো একটু সাহস বাড়লো। তারপরে যাইতেছি যাইতেছি কিছু দূর যাওয়ার পরে একটা বিড়াল গেল সামনে দিয়া, তখন শরীরের পশম একটু দাঁড়ায় গেল, বিড়ালটা সামনে যাওয়ার পরে, তারপরেও কিছু মনে করলাম না, হেঁটে গেলাম বাড়িতে, যাই দেখি মা ঘরের দরজা খুলে বাতি লাগিয়ে বসে রয়েছে। আসলে মায়ের এমনই হয়, আমার মা যে কষ্ট করছে আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারবো না, আজও পর্যন্ত আমার মাকে আমি একবিন্দু সুখ দিতে পারিনি ভাইয়া। দরজা খুলে বসে রয়েছে আমার মা, পরে গেলাম ঘরে, ঘরে যাওয়ার পর আমার এক চাচাতো মামা আবার দোকান করতো আমাদের বাড়ির সামনেই, ওখানে চুরি হইতো মাঝে মাঝে। উনি রাত্রে দু একবার এসে পাহারা দিত। তো আমাদের ঘরে বাতি দেখে উনি জিজ্ঞেস করেছে আমার নাম ধরে, কিরে তো ঘরে এত বাতি কে, এত রাত্রে বাতি কে? মা তখন বলতেছে ওই কেবল গার্মেন্টস এ তাইলো, কি কস কোন দিক দিয়েছে? পরে আমি বললাম যে ওই দিক দিয়েছে। কই কি কস তুই? পরে মারা বলতেছে কালকে তার চাকরিতে দিস না।
আচ্ছা,
কারণ ভয়ঙ্কর জায়গা সবাই জানে,
মানে ভয়ঙ্কর এই অর্থে যে একটা গলা কাটা একটা
আর অন্ধকার রাস্তা, সব সব মিলে একটু ভয়ঙ্কর।
ওইগুলো কুসংস্কার বা কিছু থাকে, একটা ডেড বডি তো ডেড বডি, তাই না?
সেটাই। তারপরে মানে ওটাকে ভয় পায় মানুষ, যার কারণে ভয়।
ওইটাই
তো। তারপরে মারে বললাম বিস্তারিত যে আমার এই জায়গায় সে এরকম একটু পশম দাঁড়ায় গেল শরীরের। পরে মা আরো একটু হইল, পরে আর যাইতে দিল না ফ্যাক্টরিতে, গেলাম না। তারপরে অন্য ফ্যাক্টরিতে চাকরি নিলাম, ওইখানে প্যাকিং সেকশনে। ওখানে আমার দিয়ে বোঝাবো, হয়তো আমার তো সমস্যা বোঝাবো, হয়তো আমার সমস্যা হয়ে যায়। কাটিং এ ছিলাম, বসে বসে নাম্বারিং করতাম, লে দিতাম, ওখানে আরামের কাজ ছিল। আর ওইখানে যাওয়ার পরে আমার একটু সমস্যা হয়ে গেল, কারণ বোঝাই এখানে আমার প্রেশার পড়ে যায়, কাজ করতে পারি না।
কোনো মানে ওজন নিতে পারি
না, আমি শক্ত কোনো কাজ করতে আমার সমস্যা হয়ে যায়।
আচ্ছা,
তারপরে ওইখানে খুব কষ্ট করে কাজ করতেছি আর কি। কাজ করার পরে হঠাৎ করে আমার বড় মামা আসে, এতদিন পরে আমার বড় মামা আসছে। আসার পরে দালালের সাথে যোগ সাজিশ করে আমার মা আমার নানার জমির থেকে 110% জমির মালিক হয়েছে ওয়ারিশ সূত্রে।
আচ্ছা,
তো আমার বড় মামা ওইটা দালালের সাথে যোগাযোগ করে তারপরে আসছে, সবকিছু বুঝাইতেছে যে তোদের এতগুলো জমি পাস, তোরা বিক্রি করে অন্য এলাকায় কিন। তখন আমি চিন্তা করলাম ওই যে আমার মামা তো ভাইরা মামারা যে অত্যাচার গুলা করছে, ওইগুলো কিন্তু আমার ভিতরে কাজ করছে, যেখানে অত্যাচার সবার চাইতে যদি বিক্রি করে অন্য জায়গায় একটু কিনতে পারি তাহলে আমি একটু ভালোভাবে চলতে পারবো, অন্তত ওদের অত্যাচার থেকে দূরে হয়ে পাবো। তো বড় মামা এত কিছু করার পরেও তার ফাঁদে পা দিলাম।
আচ্ছা,
আসলে তার ফাঁদ ছিল এটা তো বুঝতে পারিনি। তো যাই হোক, কথাবার্তা বলার পরে একদিন বড় মামার বাড়িতে দালালরে খবর দিল, আমাকে খবর দিল, আমরা মা বেটা দুইজন গেলাম। যাওয়ার পরে মা কথাবার্তা হইল, দামও সেটেল হয়ে গেল, 1,00,000 টাকা বায়না দিল, 50% টাকা নিয়ে নিল এরা। আমার মামা আমার হাতে দিল যে ওর কাছে নিয়ে দিবি, মানে পরে আবার ওই আমার মামার ওর দিক দিয়ে দেবো। পরে আমার হাত দিয়ে টাকাটা দিলাম, ভালো কথা। আমি তো জমি জমা সম্পর্কে তখন কিচ্ছু বুঝি না, জমি যে মামলা হবে ওয়ারিশি সম্পত্তি মামলা হবে এটা তো আমি জানি না কোনোদিনও। তো আমার মামা তো সব জানতেন, যাই না আর একটা ফাঁদে ফেলাইল। তো টাকাটা নেওয়ার 1 সপ্তাহ পরে আমার ছোট মামা মামাতো ভাই অনেকেই গেছে ওইখানে, আমার বড় মামার বাড়ি আমাদেরকে নিয়ে গেল, অনেকেই গেছে, অনেকে যায়, অনেক অত্যাচার করছে, অনেক ধরনের কথা বলছে। পরে 1 সপ্তাহ পর নোটিশ পাঠাইছে মামলার, তখন মানে আমার আবার আকাশ ভেঙে পড়ল মাথার উপরে, এবার আমি কি করবো, আমার তার কোনো উপায় নেই। আমি তো বুঝতাম না এগুলো, ওইখানে থাকতাম মায়ের খাইতাম তাও ভালো। তখন আমার বড় মামা কি উপায় নাই তো মামলা করছে, যাইতেই হবে। পরে বড় মামারে পাঠাইলাম কোর্টে, কোর্টে যে উনি এক উকিল ধরল, ওনার এক লোক জামাই বানাইছিল তারই ভাইয়ের বন্ধু।
আচ্ছা,
2 তারিখে যায় আপনি উনি 35,000 টাকা ভেঙে লাইল, আমার কাছে অনলি 50,000 টাকা, 1,00,000 হয়তো 50 নিয়ে গেল। তো 35,000 টাকা 2 তারিখে যায় ভেঙে লাইল।
আচ্ছা,
আমার তো মাথায় ধরে না, আশেপাশে আরো 2-4 জনের কাছে বুঝি জমি সম্পর্কে, জমির মামলায় কিরকম কি লাগে। তো যার কাছে বুঝি সে যে রেজাল্ট দেয় তাতে তো এত টাকা লাগার কথা না,
আমি আসলেই লাগার কথা।
তখন মার সাথে পরামর্শ করি, মা কি করা যায়। পরামর্শ করি, এক পর্যায়ে বড় মামার লোক আমি কথা কাটাকাটি করলাম, জীবনের প্রথম যার সামনে দাঁড়ায় কথা বলতে পারতাম না, এখন তো কোনো উপায় নাই।
সেটাই,
তখন কথা কাটাকাটি এক পর্যায়ে উনি বলে তোমার মামলা তুমি বুঝে নাও।
আচ্ছা,
মোটামুটি একটু পথ পাইলাম, না বুঝলো শিখার দরকার আছে। পরে ঠিক আছে আগামী তারিখে আপনার সাথে আমি যাবো।
আচ্ছা,
পরে মামার সাথে গেলাম, বিশ্বাস করি না ভাইয়া, যাওয়ার পরে উকিলের চেহারা দেখে আমার ফার্স্টে পছন্দ হয়নি, দ্বিতীয়ত আমার মামা তো ওনার বাবার বয়সী, বসতে উলবো বসতে বলে নাই। কোর্টে গেলাম, কোর্টে যাই উকিলের যে ভূমিকা কোনো কিছু আমার পছন্দ হলো না, আমার তো মাথা ওইখান থেকে গরম, কি করা যায়। আমি মামার রেখে আমি নিচে নেমে আসলাম মানিকগঞ্জ কোর্টে, নিচে নেমে আসতে আসতে যে দালালের সাথে আমার মামা যোগ সাজেশ করছে আমার খালাতো ভাই লাগে সম্পর্কে, বয়সে আমার কমপক্ষে 30-35-40 বছরের বড় হবে, মারা গেছে উনি। তো ওই লোকটা বললাম তুমি করে বলতাম আর কি, যে মিয়া ভাই তো এই কেমনে কি করি, যে উকিল রাখছে এটা তো কাম হইব না। পরে কয়াই দেখি, পরে উনি নিয়ে গেল, ওই যে আমার মামারা মার্ডার কেসে পড়ছিল যে জামাই উকিলটা বুদ্ধি দিয়ে চালায় জমিটা উনি চক্রান্ত করে নিয়ে নিল, ওই জামাইয়ের কাছে নিয়ে গেল। এখন শত্রু হইলেও কিন্তু আমার বন্ধু বানাইতে হবে, বাঁচতে হইলে। তখন উনি আমার বলল যে তুই এক কাজ কর, তোর মায়ের কাছ থেকে পাওয়ার নে মামলা পরিচালনা করার জন্য, কারণ মালিক তো তোর মায়ের, মামলা তোর মায়ের করতে হইব, তুই পাওয়ার নিলে তুই চালাবি। পরে আমি কি করলাম, স্ট্যাম্পে মার পাওয়ার নামা নিলাম, নিয়ে পরের তারিখে যায় আমি নতুন উকিল রে পাওয়ার দিলাম, মানে উকালতনামায় সই দিয়ে ওনারে দিয়ে দিলাম দায়িত্ব। পরে উকিল তো ওই দিন দুইজন দাঁড়াই গেছে কোর্টে, দাঁড়ানোর পরে যে আগের যে উকিল হয়তো কি করলো, পরে আমাদের উকিলে নতুন উকিল বললো যে এই ঘটনা, পরে উনি সইরে গেল।
আচ্ছা,
তো তারপরে প্রথম তারিখে মামার সাথে যে গেলাম, ওই দিন যাওয়ার পরে কোর্ট থেকে আসার পরে মামা কি দুই যার মাধ্যমে উকিলটা রাখছিল উনার বাড়ি আবার ওইখানেই বসলো মিষ্টির দোকানে। আমার তো জ্বলতেছে কষ্টের টাকা, আমার জমি বেচার টাকা, উনি মিষ্টির দোকানে বসলো, ভালো কথা, মিষ্টি দুইটা চারটা পাঁচটা খাবে খাক, অর্ডার দিল খাইলো, তারপরে দুই কেজি মিষ্টি মাপেন। তখন তো আমার মাথায় কাজ করতেছে না, মানে টর্নেডো আগা ছানতেছে আমার ভিতরে, আমি কি করবো এখন, যে সে আমার ভালো চাইতেছে না খারাপ চাইতেছে। তখন মিষ্টি দুই কেজি লইলো, ওই বাড়িতে চলে গেল রিক্সা নিয়ে, রিক্সাওয়ালা দুলো মিষ্টির বিল দেওয়া লাগলো, খাইলে বিল দেওয়া লাগলো। আর একটা কথা ভাই, যে আমি যে ওই জায়গায় নিয়ে যাবো মিষ্টি, আমার হোটেলে বসে খাওয়ার কোনো প্রয়োজন ছিল, ওখানে গেলে তো তারা দিবেই, হোটেলেও খাইলাম ওইখানেও নিয়ে গেলাম, এ টাকাটা কিন্তু সম্পূর্ণ বিলটা আমার দেওয়া লাগলো। তাই এইভাবেই তো টাকাগুলো খরচ করছে উনি, করছে। পরে কিছু বললাম না, আর বলার কি আছে, চলে আসলাম ওইখান থেকে। পরে মার কাছে বললাম, মা এইগুলো করছে, মার তো কিছু বলার নাই, আর এখন তো উনাদের আশ্রয়ে আবারও আছি। তো পরে নিজে মামলা পরিচালনা করতে থাকি, করতে করতে যার হাতে ধরি না তার পায়ে ধরা লাগে, ওই যে যে জামাই, সকালবেলা গেলেই উকিলের চেম্বারে যাই দেখতাম উনি আগে তারিখের দিন, উনি নিচে নামায় নিয়ে যেত, আমরা নিচে যাই হোটেলে বসতো, আয় ভাত দাও, তরকারি কি খাসির মাংস দাও, আমাকে তুই খাবি না, আমি কই না, মনে মন তো ভাবতাম বিলটা আমারই দেওয়া লাগবো, কারণ ওনারা কাজ করে তো বিল দিতে হইবো, আমার খাসির মাংস দেখাই তো আমি চাইছে দেখতাম, আমি ভাই কোনোদিন খাইয়া যেতাম কোর্টে, কোনোদিন না খাইয়া যেতাম, আমার মার ভিতরটা জ্বলতো, আমার কোর্ট থেকে আসা একটু দেরি হইলে আমার মা রাস্তায় বসে থাকতো, আমার মাও খাইতো না সারাদিনে, তো আমার পোলায় না খাইয়া গেছে, আমি খামো না, সারাদিনে খাইতো না, অথচ আমি মানুষের খাসির মাংস দিয়ে ভাত খাওয়াইতাম। এবার করতে করতে সাক্ষীর সময় আসলো, অনেকগুলো ডেট ঘুরাইলো সাক্ষীর জন্য, তুই যে আমার এক মামা মারা গেছে 107 বছরে বললাম, ওই মামা সাক্ষী ছিল, আর একটা সাক্ষী দিল উনি উনার কাছাকাছি থেকে, ওই লোকটার আবার টাকার বিনিময়ে সাক্ষী দেয়। আমি সাক্ষীদের পিছনে ঘুরতাম তারিখের দুই দিন আগে থেকে, কারণ মানুষের কাজ থাকতেই পারে, একটু আগে ঘুরলে তাদের সময়টা নেওয়া যাবে, সাক্ষীদের পিছনে ঘুরতাম
না, যাদেরকে দিয়ে কাজ করাবেন তাদের পিছনে ঘুরতেই হবে। কেসটা কি মানে
বাটোয়ারা মামলা?
আচ্ছা ঠিক আছে, কেসটা চলতেছে তো, কেসে কি হলো সেটা একটু পরে শুনছি আমরা। হ্যাঁ, বাট আমি এখানে একটু বলতে চাই, এই যে খুব কমন এবং খুব সাধারণ একটা বিষয় যে আপনি যদি কাউকে দিয়ে কাজ করাতে চান, এই যে ও খাসির মাংস দিয়ে ভাত খাওয়াতো নিজে দেখত, এরকমই কিন্তু করতে হয়, এবং সবাই কিন্তু সুযোগ নেয়, যে কোনোভাবেই আপনি যদি কোনো বিপদে পড়ে যান, কারোর সাহায্য যদি আপনার প্রয়োজন হয়, এই সমাজটা এখন এমনই হয়ে গেছে, তবে যার কাছ থেকে সাহায্য নেবেন সে কিন্তু আপনার কাছ থেকে অনেক বেশি নিয়ে নেবে। এ থেকে একটু চেঞ্জেসটা আসা উচিত, দরকার না, আসা উচিত। আমি কাউকে পরামর্শ দিচ্ছি না, আমি কাউকে অনুরোধও করছি না, যার যার জাজমেন্ট, আপ টু দেম, আপ টু ইউ, একটু মানবিকতার দিকটা বিবেচনায় আনতে হবে, আদারওয়াইজ এ মনুষ্য জন্মটাই কিন্তু ব্যর্থ। যাই হোক, এত এত কথা বলছি, নেগেটিভলি কেউ নেবেন না, হোপফুলি যেটা প্রয়োজন মনে হচ্ছে, যেটা আমি ফিল করছি এবং যে ইথিক্সে আমি বা আমার আশেপাশের মানুষ চলে, জাস্ট সেটাই, কারণ সবকিছু মিলে, ভালো খারাপ মিলেই আমরা বাস করি, ভালো খারাপ সবকিছুর মধ্যেই আমরা বসবাস করি, সেখানে ভালোটা কিঞ্চিত বেশি হলেই কিন্তু খারাপের পাল্লাটা পড়ে যায় এবং ভালোটারই জয় হয়, আর ভালোটার জয় হওয়া মানে আলটিমেটলি আমাদের সবার উপকার। ভেরি সিম্পল থট, একটু ভাবলেই আপনারা ধরতে পারবেন। ছোট একটা বিরতি নিচ্ছি, চলছে হ্যালো 8920 জীবনের গল্প, আর যে সেতু আছে এবং আছে কাশেম।
হ্যালো 8920 জীবনের গল্প, হ্যালো 8920 জীবনের গল্প,
স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার হ্যালো 8920 তে। আর্য সেতু আছে এবং রয়েছে কাশেম। কাশেমের গল্পটা সেখান থেকে শুরু করব, মামলা সংক্রান্ত একটা জটিলতা চলছিল জমি জমা নিয়ে। এই মামলার ঘটনাটা আসলে ইম্পর্টেন্ট এই কারণেই হচ্ছে এখানে যে তার কাছের মানুষ থেকে এবং যাদের সে সাপোর্ট নিচ্ছে তাদের দ্বারা যেভাবে প্রতারিত হচ্ছে বা তাদের দ্বারা লুণ্ঠিত হচ্ছে, সেই সবকিছু এখানে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। আমরা এই ঘটনাকে তুলে ধরব, এখান থেকেই আমরা শিক্ষা নিব, এবং আমিও বারবার মানবিক আবেদন জানাচ্ছি বা সবাইকে এই জায়গাগুলো থেকে নিজেকে দূরে রাখতে। ওর যে ঘটনাগুলো শিকার হচ্ছে, আলটিমেটলি সেগুলো শিকার অন্যরা যে হচ্ছে না সেটা নয়, প্রচুর মানুষ এভাবেই শিকার হচ্ছে এই সমস্ত ঘটনার। যারা করছেন তাদের কাছে আমার অনুরোধ বা তাদের কাছে গল্পটা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, বা ওর মতো যারা শিকার তারা কিভাবে গাইডলাইনটা নেবেন জীবনে, এটাই হচ্ছে গল্পের, এই জীবনের গল্প অনুষ্ঠানের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের মতোই আমরা আগাচ্ছি এবং ওর জীবনের ট্র্যাজেডিগুলো আমরা শুনছি। যাই হোক, শেষ পর্যন্ত কি হবে সেটার জন্য অপেক্ষা করছি আমরা। ওর কাছে ফিরব, কিন্তু তার আগে ফোন নম্বরটা একটু বলে দিই, যেখানে ফোন করলে আপনি এই অনুষ্ঠানে আসতে পারবেন। 09613892892, এখানে ফোন করবেন এবং এবিসি রেডিও 89.2 FM এর পেজে গেলে ওর ছবি দেখতে পাবেন। সেখানে আরজে সেতু নামে একটা পেজ ট্যাগ করা আছে, সেটাতে লাইক দিয়ে কানেক্টেড থাকুন এবং এখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। সমস্ত অতিথি যারা আসেন এই অনুষ্ঠানে, সবার একটা ভিডিও এবং পুরো অনুষ্ঠানটা ঠিক আগামীকালকে এখানে উঠে যাবে। সো কানেক্টেড থাকলে আপনি সবসময় এগুলো আপডেটেড হতে থাকবেন। যাই হোক, বলুন, আপনি বলছিলেন যে মামলা চলছে, সেই অংশ থেকে শুরু করুন।
আমি সাক্ষীদের পিছনে ঘুরি, দিনের বেলা যাই না, দিনের বেলা গেলে আমার মামাতো ভাইরা আমাকে ধরবে, ধরে মারবে। তোর সন্ধ্যার পরে আমি বেশিরভাগ যাই, তারপরে অনেক সময়
মামাতো ভাইরা মারবে কেন?
ওরা মারবে, জমি ওদের জমি ছুটে যাইতেছে, এখানে ওদের অনেকটা ক্ষতি হয়েছে, ওরা তো জমিগুলো দিত না, এই জমিগুলো দিতে হইতেছে, ওরা পাইলেই মারধর করবে। এই জন্য সন্ধ্যার পরে আমি যাইতাম, অনেক সময় ওদের আনাগোনা দেখে আমি কবরস্থানেও পালাই থাকছি, যাতে ওরা আমাকে, একদিন আমি যাইতেছি সাক্ষীর বাড়ি থেকে কথা বলে যাইতেছি, ওরা দেখে আসতেছে সামনে দুই ভাই, একটা খড়ের পালা ছিল, খড়ের পালা না থাকলে ওদিন আমার কপালে মারছিল। তো আমি ওদেরকে খেয়াল করে সাথে সাথে খড়ের পালার আড়ালে পালাইছি আমি। এভাবে বহুদিন আমি পালায় পালায় এসেছি কবরস্থানে, খড়ের পালায়, অনেক সময় টালের নিচে, অনেকভাবে। তারপর লাস্টে মামলায় আমি ডিগ্রি পাই, ডিগ্রি পাওয়ার পরে মামলার খরচ বাদে যে টাকাটা টিকে, আমার বড় মামারই মেজামার মাধ্যমে আশুলিয়া থানাতে আমাকে কিছু জমি কিনে দেয়, 45% জমি কিনে দেয়। জমিটা ছিল হইল আমার বড় মামার ছোট ছেলের সুমন্দির জমি। তো সুমন্দিরা ছিল দুই ভাই, বড় ছোট ভাইয়ের অংশ বড় ভাইয়ের বউয়ে বিক্রি করে দিয়েছে, মাতবরি করে, উনি মাতবরি করত। তো সম্পূর্ণ ভুয়া দলিল করে দিছে অন্য দাগে থেকে। এই জমিটা আমি যখন দলিল করি, আমি মিউটেশন করি না, এটা আমার বড় অপরাধ। মিউটেশনটা করলে সাথে সাথে ধরা খায়, আর যে কিনে দিছিল উনি বিশাল বড় জমির ব্যবসায়ী, আসলে ওনারও দোষ না, উনি একজন ভালো লোক ছিল, আমি ওনাকে সম্মান করি, আমার বোন জামাই, উনি বর্তমানে রানিং মেম্বারও, উনি খুবই ভালো লোক, উনি কোটিপতি, নিজেও অন্য কোটিপতিদের সাথে চলে, অথচ রাস্তায় দেখলে উনি বুকে জড়ায় ধরে, এরকম ভালো মানুষ উনি, ছোট বড় ভেদাভেদ নাই। কিন্তু উনি বিশ্বাস করছিল আত্মীয় স্বজনের জায়গা ওনারা ঝামেলা করবে না, কিন্তু সেটা আমার ঘরে এসে পড়ল। আমি মাশরুম চাষ করি, আমি মাশরুম চাষ করে আমি প্রায় 4-5 লক্ষ টাকা ইনকাম করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দেয়। আমার মাশরুমটা ভাই এরকম, মাশরুম সেন্টারে আমার মাশরুমটা জমা দিলে আমি না থাকলেও যে কেউ বলে দিতে পারতো এটা আমার মাশরুম, কারণ এতটা মানসম্পন্ন ছিল কোয়ালিটি, মানে আমি খুব যত্ন করতাম এটার।
এখন ওটা চাষ করে
না, এখন ওটা চাষ করি না আমি।
কি করেন এখন সেটা পরে শুনবো।
হ্যাঁ, পরে মাশরুম চাষ করে আমি টাকাগুলো কামাই, পরে আমার মা সারা জীবন কষ্ট করলো, একটা ঘরের ইচ্ছা ওনার খুব, পরে চিন্তা করলাম যে একটা ঘর দেই। আমি 6 লক্ষ টাকা খরচ করে ঘর করছি, আর যে জমিটা আমি কিনলাম এখান থেকে মামলা করে টাকাটা নিয়ে, জমি কেনার পরে আমার কোন টাকা ছিল না, আমি 1 লক্ষ টাকা ব্র্যাক থেকে উঠে আমি দোকান করি, 6 মাস দোকান করার পরে দোকানের একটা মায়ের খাই, মোটামুটি 80,000 টাকা এক মাসে আমার পালায় যায়। মানুষ দোকানের বাকি মায়েরা 80,000 টাকা মায়ের এক মাসে পালায় যায়, ওখানে একটা বড় ধরনের ধাক্কা খাই।
জমিতে একটা ভুয়া দলিল পান আপনি, তাই তো?
ভুয়া দলিল,
এত খরচ করে এত মানুষের ধন্না ধরার পরে ভুয়া দলিল পান। আচ্ছা, তারপরে সেই জমিটা কি রাখতে পারছিলেন ফাইনালি?
সেই জমিটা রাখতে পারিনি আমি, সেটা আসতেছি আমি। তো ঘরের জন্য মা খুব কাকুতি মিনতি করে, খুব কষ্ট করে আর কি, সাপড়া ঘর, পানি পরে মাঝে মাঝে, তার খুব কষ্ট হয়। আমি তো সারা জীবন মাকে কষ্ট দিলাম, সুখ দিতে পারিনি, তো ওই হিসেবে আমি চিন্তা করলাম যে আল্লাহ কিছু দিচ্ছে, একটু ঘর করি, আর আমার ব্যবসাটা তো আছে, যদি একটু ঋণ হয় সমস্যা নাই। আমার 6 লক্ষ টাকা প্লাস খরচ হয় ঘরের পিছনে।
আচ্ছা,
আমার ক্যাশ ছিল 4 লক্ষ প্লাস আর কি, 2 লক্ষ টাকার উপরে ঋণ হয়ে যায়।
এবং ওটা হচ্ছে কি, মাশরুম চাষ করে?
মাশরুম চাষ করে, জি। তো ওই ঋণটা আমার মাশরুমের ব্যবসা থাকলে সমস্যা হবে না, আমি জানি আল্লাহ যদি দেয় হয়ে যাবে। তো ঘরটা আমার প্রায় শেষের দিকে, ঠিক সেই মুহূর্তে আমার জরিপ আসে, কথাই তো আছে দেশে আসলে জরিপ মানুষ হয় গরিব, তো আমার কপালে সেরকম তাই জুটলো। জরিপ আসার পরে ধরা পড়ে যে জমিটা তো আমার নাই, দিনে মেপে যায় অন্য বাড়িতে বসে, ওখানে রাত্রে যায়, যাওয়ার পরে ওদেরকে 5,000 টাকা দিয়ে আসি আমি, দিয়ে আসার পরে ওরা চলে যায় যে সমস্যা যা আছে সমাধান করে দিন, ওরা আশ্বাস দিয়ে চলে যায়। 3-4 মাস পরে আপনার পর্চা আনতে হবে, বিএস পর্চা আনতে হবে, সেখানে যাই, ম্যাজিস্ট্রেট আমার দলিল চায়, দলিল দেই, দলিল দেখে বলে আপনি কিভাবে মালিক, ক্রয় সূত্রে মালিক। তো উনি আসলে জরিপটা যা হয়েছে এটা তো সরেজমিনে মাপার পরে হয়েছে, ওখানে অরিজিনাল দাগটা বসছে আর আমার দলিল ভুয়া, তখন উনি দলিলটা চেঙ্গা দিয়ে ফেলাই দেয়।
আচ্ছা,
তখন তো আমার মাথা নষ্ট, কারণটা কি? তো আমার মামা তো মেরে ওখান থেকে শ্বশুর বাড়ি থেকে 250 জমি দেয় বোন নামে, ওইটা দলিলটা আমার কাছে দিয়ে দেয়, ওটা ঠিক আছে, তারটা ভেজাল করে নেয় তার বোনের জামাই, আমারটা ভেজাল করছে। পরে ওটা 1500 টাকা দিয়ে ওটা কমপ্লিট করে দিয়ে দেয় ম্যাজিস্ট্রেট, আমারটা ফেলাই দেয়। পরে উকিল আছে ওখানে অনেক, উকিলের সাথে পরামর্শ করি, পরে উকিল আমাকে বোঝায় দেখেন আপনার জমিনের পরচায় যে দাগ দলিলে তো ওই দাগ নাই, দলিল তো অন্য দাগে।
আচ্ছা,
পরে কি করবো, আবার নতুন করে দলিল করি। আমার মামা তো বলে কি মিষ্টি কিনে দিস, কিন্তু আমার বয়সে ছোট ভাই, মিষ্টি কিনে দিস, অথচ এক দলিল দুইবার করতেছি, ও তো টাকা বিনা টাকাই করে দেওয়ার কথা, তারপরে আমি করতেছি আবার মিষ্টি দিলাম যা। তারপরে দিলাম ভাই মিউটেশন করতে, আমার এক বোন জামাইয়ের মাধ্যমে, ওনার মাধ্যমে মিউটেশন করে দিলাম নতুন দলিল পুরান দলিল সহ। মিউটেশন 3 মাস হয়ে যায় আসে না, মানে অনেক লোক দিয়ে করাইল, নিজে ওই তো এলাকা সব খারিজ করে ওর কাছে দিয়ে দাও। পরে দিলাম, ওনার হাত দিয়ে দেওয়াইছি 4,000 না 4,500 টাকা দিলাম। করার পরে 3 মাস প্লাস হয়ে যায় আসে না, পরে নামাজ পড়তে যায় মসজিদে দেখা হয়, ভাই কি খবর কই তাইবো, এরকম করতে করতে 3.5 মাসের মাথায় আসছে ওই যে আগে যে ভুয়া দলিলে করে দিছে ওই দলিলই, ওই দলিলে মিউটেশন আসছে। তখন তো আমার মাথা নষ্ট, বাড়িতে যে মিলে দেখি
না, নতুন দলিলে তো আপডেট করে নাই, কেন করে নাই
দেয় নাই সেটাই আসতেছি, যে দেয় নাই তখন আমার মাথা নষ্ট। আমি ওই বুঞ্জামের কাছে যাই, ওনার কাছে যাওয়ার পরে ভাই উনি আমাকে যে বকাগুলো দেয়, পন্ডিত পন্ডিত ছেলে যা কিছু আছে ওনার মুখে সব শেষ করে। পরে আমি বলি ভাই আপনি আমার উপর রাগ করেন, আমার ভিতরে কিন্তু কুলাইতেছে না তখন, যে আপনি আমার উপর রাগ করেন না, ওর নাম ছিল আলী হোসেন, আলী হোসেনকে ডাক দেন, ওরে ডাক দেন, ওই নিজেই এটা সত্য না মিথ্যা দেখবে না। পরে ওরে ফোন দেয়, ফোন দিলে ওই আসে, এসে দেখে ও যখন মাথা নিচে করে তখন আমার বোনজামা মাথা নিচু করে, তখন বলে আমি তো বুঝি না কাগজপত্র, তাহলে তুমি বুঝো না তুমি আমার এতগুলো কথা বললে কেন, তখনই তো বলতে পারতো আমি যেহেতু বুঝি না, ওরা আনি খবর দিয়ে ক্লিয়ার, তা না করে তুমি আমার বইকে লইলে তারপরে মাথা নত করলে তো লাভ হইল কি, আবার কাগজপত্র ছিল আবার দিলাম, এই বোনের জামার মাধ্যমে দিলাম। দেওয়ার পরে এই আবারও একই অবস্থা, আসে না আসে না, 3.5 মাস আবার মাথা নষ্ট। পরে একদিন আমি নিজে উপজেলায় গেলাম, আর বসে থাকলাম উপজেলায়, যায় দেখি ওখানে এক যুবলীগের নেতার সাথে আমার মোটামুটি একটু সম্পর্ক ছিল আর কি, মৌখিক ভাবে। পরে উনি দেখি ভিতরে, পরে বললাম ভাই এই ঘটনা একটু বলি, আমটা দেখা দরকার, প্রায় আধা ঘন্টা খুঁজলো পাইলো না। পরে উনি ভাই আর সম্ভব না, আর একটু দেখেন না হলে চলে যাবো। পরে দেখতে দেখি আল্লাহর কি কাম, তখন সামনে পড়ে গেছে, দেখি নামঞ্জুর হয়ে রয়েছে, মানে একটা হয়ে গেছে, এক নামে দুইটা দিবে না তো। পরে নামঞ্জুর, পরে তো কি করবো, চলে গেলাম বাড়িতে।
মানে মূল ব্যাপার হচ্ছে যে আপনার জমি নিয়ে ঝামেলাটা ফাইনালি,
হ্যাঁ জমিটা লাস্ট ওইটা আমি দালালদের মাধ্যমে, ওরা ভুয়া কাগজপত্র করে, মানে এর ভিতরে আবার মামা তো ভাই আমার ছোট বয়সে ভাই আমার মারতে আসে, শ্বশুর বাড়ির পক্ষ নিয়ে ভুল অন্যায় করলো তারা আমার মারতে আসে। পরে দালাল ধরলাম, এক দালালের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছিল, লোক ভালো ছিল আর কি, বন্ধুত্বের মতো ছিল। পরে ওনাকে বললাম যে ভাই আমি বাড়িটা বিক্রি করে ফেলবো, এখন কি করা যায়। পরে উনি বলল যে আপনার যদি 10,000-20,000 টাকার প্রয়োজন পড়ে তাহলে আমি চালাবো, বাড়িটা বিক্রি করেন। উনি আমার বোঝানোর চেষ্টা করছিল, 10,000-20,000 টাকা দিলে আমি চালাম উনি আপনি বাড়ি বিক্রি করেন না। পরে বললাম ভাই না এটা স্যার আমার হইতেছে না তো, আমি কত ভাঙবো, প্রায় 90,000 টাকা অলরেডি ভাঙিয়ে লাইছি জমির উপরে, আমি ঘরে 2,000-2,00,000 টাকা ঋণ হইলাম, জমির উপরে 90,000 টাকা ভাঙলাম।
ঋণটা করছেন হচ্ছে সমিতি থেকে, তাই তো?
সমিতি থেকে কিছু ছিল, বাইরের লোকের কাছে সুদের ছিল, কিছু মিলা ছিল আর কি, জমিটা বিক্রি করে ফেলাইলাম। ওইখান থেকে জমিটা বিক্রি করার পরে আমি মোটামুটি ঋণ হয়ে গেলাম সব মিলে, অনেকদিন সময় তো আমার সুদ মুদ মিলে আমার 6,00,000 টাকার মতো ঋণই হয়ে গেল সুদ সহ। পরে আমি জমিটা বিক্রি করলাম 12,00,000 টাকা, কারণ আমার ঘরের টাকা ফাও গেল, ঘর যা করলাম সব ফাও গেল। পরে ওখান থেকে বিক্রি করে ঋণটা শোধ করলাম, বাকি 6,00,000 টাকা আমি নিয়ে আসলাম, ওখানে আর থাকবো কি করতে, কিসের আশাই। পরে চলে আসলাম সাভারে, আমার শ্বশুরে ফোন দিলাম।
হ্যাঁ কাশেম, বিয়ে করেছেন আপনি? মানে শ্বশুর বাড়ি কোথেকে আসলো?
আমি বিয়ে করছি, সেটা আসলে মিস্টেক হয়ে গেছে, 2003 সালে আমি বিয়ে করছি।
আচ্ছা ঠিক আছে, আপনি বিয়ের ব্যাপারটা বলেন, হয়তো মিস করে গেছে প্রিয় শ্রোতা। অ্যাজ পার অ্যাজ আই নো যে ওর একটা সন্তানও আছে, যাই হোক ওর কাছ থেকে শুনি। জি বলুন।
আমার একটা মেয়ে, একটা ছেলে।
প্রেমের বিয়ে?
না না, প্রেমের বিয়ে না, এটা গার্জিয়ানদের মাধ্যমেই।
আচ্ছা,
তো আমার ওয়াইফ যথেষ্ট ভালো, আমার দুঃখের সাথে এক কথাই বলো, আমার দুঃখ দেখলে তার,
মানে এরকম স্ত্রী না থাকলে অনেক কিছুতেই মনের,
হ্যাঁ আমার চোখে পানি দেখলে ওনার চোখে আমার আগে পানি আসে, সেরকম স্ত্রী আমার। তো আমার একটা মেয়ে, একটা ছেলে, মেয়েটা ক্লাস 5-এ পড়ে, এবছর সমাপনী দিবে। আমার মেয়েটা খুব ভালো একটা স্টুডেন্ট ভাই, প্রত্যেকটা সেমিস্টারে ক্লাস 5 এবং ক্লাসে প্রথম হয়। মেয়েটাকে আমি কেয়ার করতে পারতেছি না সেরকম ভাবে। আর আমি এই জমিটা ওখান থেকে বিক্রি করে আসার পরে আমার সবচেয়ে জীবনে বড় দুর্ঘটনা ঘটছে, আমি এখানে একটা জমি কিনতে চাইছিলাম, আমার কাছ থেকে 5,00,000 টাকা ছিনতাই হয়ে যায়।
ছিনতাই হয় ৫ লক্ষ টাকা
ওখান থেকে আসার পরে।
৫ লক্ষ টাকা আপনার জন্য, আমার জন্য, অনেকের জন্য অনেক বিশাল
ব্যাপার, জীবনের সবচেয়ে বড়।
এত মানসিক মানে ভগ্নতার পরেও ৫ লক্ষ টাকা ছিনতাই হলো কিভাবে, সেটা কি অসহ্য করলেন সেটা বলেন।
সেটা সহ্য করলাম বলতে কি, তার কিছু যে ঘটনাটা আমার সাথে ঘটছে তার কয়েকদিন আগে ২৮ লক্ষ টাকা একজনের কাছ থেকে ছিনতাই হয়ে গেছে। আমি নিজে মানে নিজেকে স্পটে ছিলাম না, দুই মিনিট পরে স্পটে গেছি। কুবায় ওপেনে শত শত মানুষের সামনে নিয়ে গেছে, আর তারাও ক্ষমতাশালী বড় ব্যবসায়ী। তো আমাকে যখন অ্যাটাক করলো, আমাকে সিপার ভিতরে নিয়ে গেছে, নিয়ে তো অস্ত্র ঠেকাই দিছে
এলাকা থেকে, এটা
সাভারেই।
জি,
অস্ত্র ঠেকাই দিছে। তখন আর কিছু বলার নাই, আমি শুধু একটাই চিন্তা করছি যে অন্তত আমার তো বাবা ছিল না, আমি বাবা কেমন দেখিনি, আমার সন্তানদের সামনে তো আমি থাকতে পারবো। যাকে ওরাই তো কিছু করতে পারে না, এতগুলো টাকা নিয়ে গেল, ক্ষমতা থাকার পরও কিছু করতে পারে না, আমি কি করবো? হয়তো আমি এখানে বেশি কিছু করলে আমাকে মেরে ফেলবে, আমার সন্তান এতিম হবে, আমার মা সন্তান হারা হবে, অন্তত সামনে তো থাকতে পারে আশা করে। ভাই আমি
তো আপনি সেই ৫ লাখ টাকা পকেটে নিয়ে কেন
না পকেটে ঘুরতে ঘুরছিলাম না, টাকাটা আমি ব্যাংকে রাখার জন্য যাইতেছিলাম,
বের হয়েছিলেন,
বের হয়েছিলেন,
ওদের কাছে কিভাবে যেন তথ্যটা চলে গেছে
সেটাই এখন, সেটা উপরওয়ালা জানে আর ওরা জানে, সেটা তো আর আমার জানার কথা না। যাই হোক, আমার হাই প্রেশার ছিল না ভাইয়া, ওই সময় থেকে, ওই ঘটনার পর থেকে আমার হাই প্রেশার কন্টিনিউ। আমার হার্টেরও সমস্যা, এই যে হার্টের কাগজপত্র কিছু নিয়ে আসছি। আমি মোটামুটি তারপরে একটা চেষ্টা করছিলাম ভাইয়া, আমি আমার মাকে কি জবাব দেবো কেউ জানে না, আমি কাউকে বলি নাই, এত কষ্টের পরে আমার মাকে কিভাবে বলবো, কিভাবে সহ্য করবে আমার মা, আমার স্ত্রীকেও বলি নেই, তার সাথে শেয়ার করে সহ্য করতে পারবে না। তো
তখন আপনি কি কোন কাজকর্ম করতেছিলেন?
হ্যাঁ, তখন আমি কাজকর্ম করতেছিলাম, আমি দোকানে দোকানে মাল সেল করতাম, ওই ঢাকা থেকে কিছু মাল আনতাম। তারপরে একটা কোম্পানি, আসলে আমার শালার এক বন্ধু ছিল, ওর সাথে একটা সম্পর্ক হয় আমার, পরে বলি ও একটা কোম্পানির ডিলারশিপ নিয়েছিল, বলি ভাই একটা কোম্পানি হইলে আমাকে দিয়েন। তো ওই ছেলেটা আমার সাথে দুই নম্বরই করে একটা কোম্পানি নিয়েছিল, ওইটা আমাকে দিয়ে দেয়। অফিসটা চিনতেছে, অফিসে আমাকে নেয় না, যে পরে এক সময় যাবো, আপনি রানিং করেন ব্যবসা। তো কোম্পানি থেকে আমাকে প্রায় ৮০-৯০ হাজার টাকার মাল দেয়। হঠাৎ করে কোম্পানি উধাও হয়ে যায়, কারোর সাথে যোগাযোগ নেই, এসআর ছিল, এসআরও মোবাইল বন্ধ পাই না। তো মালগুলো পরে ড্যামেজ হয়ে যায়, ওখানে মোটামুটি ১০০,০০০ টাকা মার খাই। মানে কপাল টইলে আসলে যা হয় আর কি, এরকমই আমার জীবনে ঘটছে। আমি আসলে কাউকে বলতেও পারি না ভাইয়া, সইতেও পারি না, আমি বাড়িতে বললে তো সহ্য করতে পারবে না। তারপরে আমি এরকম করে একটু জায়গার চিন্তা করি, দেখি কটা কিস্তি উঠে। পরিচিত লোক ছিল, মানে যারা আমার ভালো সময়ে পাশে ছিল, তাদেরকে বললে দিবে, পরে তাদের মাধ্যমে বেশ কিছু টাকা উঠে একটু ২৫ শতাংশ জমি বায়না করি আমি, যেটা ৫ বছর বয়সে হইলে তো দিতে পারো আস্তে আস্তে দিয়ে।
আচ্ছা, মানে টাকার যে ছিনতাই হলো,
জি,
সেটা মাকে বলেন নাই, আপনার স্ত্রীকে বলেন নাই, কাউকে বলেন নাই,
কাউকে বলিনি, এটা আমার ভিতরে চেষ্টা করেছিলাম যে আমি আস্তে আস্তে যদি ইনকাম করি।
এখন জানে?
এখন জানে, আমার স্ত্রী এখন না, আমার স্ত্রী গত জানুয়ারিতে জানছে।
আচ্ছা,
তো আমি চেষ্টা করছিলাম যে আস্তে আস্তে যে আল্লাহ ইনকাম সোর্স দেয়, আস্তে আস্তে করে এটা কভার করে ফেলবো, পরে পারি নাই। আমার স্ত্রী গত জানুয়ারিতে আমি বেশ কিছু টাকা ঋণ হয়ে গেছি, প্রায় ওই জায়গাটা করার পর থেকে আমি আসলে আরো পিছাইছি, মানে সুদে সুদ টানে ওই দিক থেকে মরছি, আর তারপরে আমি ইনকাম করতে পারছি না, আমি অসুস্থ, হার্টের প্রবলেমে ভুগতেছি।
আবার মালগুলো সাপ্লাই দিতেন সেই
কোম্পানি তো উধাও আগেই, তারপরে আমি হার্টের সমস্যা প্লাস এটার ব্যথা সব মিলে দিলে শক্ত কোনো কাজ করতে পারি না। আমি একটা লেগুনাক গাড়িতে মাঝে মাঝে, ওর সাথে ভালো বন্ধুত্ব, ওইখানে ডিউটি করি।
মানে কি করেন গাড়িতে?
ওইখানে হেল্পারই করি আর কি। আবার মাঝে মাঝে ওই আপনার কিছু আচার আছে, আমি আগে ব্যবসা করতাম যে ওইখান থেকে কিছু আচার হয় না, হাতে করে দেখ ২০ প্যাকেট বিক্রি করলে ২০০-২২০ টাকা থাকে, এরকম একটাই হয়।
প্রিয় শ্রোতা, পুরো ট্র্যাজেডি ফুল একটা লাইফ স্টোরি আজকে আমরা শুনছি। পদে পদে বিভিন্নভাবে এসে বিভিন্ন পরিচিত জন, আপন মানুষ, মামাদের কাছ থেকে প্রতারিত হওয়া শুরু করেছে, তারপরে আশেপাশের মানুষ যাদের সাথে কোনো না কোনোভাবে কাজকর্মে রিলেটেড হয়েছে, সবার কাছ থেকেই ধোকা প্রতারণার শিকার হয়েছে। এবং আমি বারবার বলেছি যে ওর একটা হতাশাপূর্ণ একটা চেহারা, ওর সেই শুরু থেকেই কান্না, এই চেহারাটা আমি দেখছি। এর কারণ হচ্ছে, আমি জানি না এখন ওর কাছে সুখ আসছে কিনা, ওর এখন কি অবস্থা, এখন কি করে সে জীবিকা নির্বাহ করছে, একটা সন্তানও আছে, তার স্ত্রী আছে, মাও তো আপনার কাছে, মাও আছে, এদেরকে নিয়ে সে কিভাবে বেঁচে আছে এবং এখন তার জীবন কিভাবে কাটছে, সমস্ত কিছু নিয়ে আমরা ফিরে আসছি ছোট একটা বিরতির পরে। কেউ কোথাও যাবেন না, আপনি শুনছেন হ্যালো ৮৯২০ জীবনের গল্প, আর যে সেতু আছে এবং রয়েছে আজকের অতিথি কাশেম।
হ্যালো ৮৯২০ জীবনের গল্প, হ্যালো ৮৯২০ জীবনের গল্প।
প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শেষবারের মতো আজকে রাতে, শুনছেন হ্যালো ৮৯২০, আর যে সেতু আছে আপনার সাথে এবং আজকের অতিথি কাশেম রয়েছে। তার ট্র্যাজেডিফুল জীবনের গল্পটা আমরা শুনছি, মানে হতাশা এবং দুঃখে পরিপূর্ণ একটা জীবন, এবং যে জীবন থেকে অনেক কিছুই শেখার আছে, অনেক কিছু থেকে নিজেকে সাবধান করার আছে। আর সবচেয়ে বড় মেসেজ যেটা আমি দিতে চেয়েছি কয়েকবার, যে যে কাছের মানুষগুলো হয়তো অর্থাভাবে আপনাদের মুখাপেক্ষি হয়েছে, আপনাদের আত্মীয়, সেই মানুষগুলো যদি তাদেরকে আশ্রয় দিয়ে থাকেন তো দিলেন, যদি আশ্রয় না দিয়ে থাকেন সেটাও না দিলেন, দ্যাটস আপ টু ইউ। বাট এই জাজমেন্টটা নিজেকেই করতে হবে যে আমার কাছের মানুষগুলোকে একটু সহযোগিতার হাত যদি আমি বাড়াই, সেটা তো আমি আমার কাছের মানুষের জন্য করলাম, আর এগুলোই আপনার জীবনে কোনো না কোনোভাবে ফিডব্যাক হয়ে আপনার কাছে ফিরবে। যাই হোক, কথাগুলো বলছি খুবই রিলেটেড হয়ে আমি আজকে কাশেমের গল্প থেকে, কারণ যার কাছেই গেছে সাপোর্ট চাইতে সেই কোনো না কোনোভাবে প্রতারণা আর মধ্যে ফেলে দিয়েছে ওকে, প্রতারণার শিকার হয়েছে, এবং ওর মামার ফ্যামিলি সবচেয়ে বড় কষ্টগুলো ওকে দিয়েছে। যাই হোক কাশেম, আপনার কাছে আসছি আমি। আচ্ছা, তার আগে একটু ফোন নম্বরটা বলে দিই, যেখানে ফোন করলে আপনারা সবাই এই অনুষ্ঠানে আসতে পারবেন, 09613892892। এখানে ফোন করুন, ফোন করে আপনার গল্পটা বলুন, এবং আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করে এখানে আসা নিশ্চিত করবে। আর রাজ্য সেতু নামে একটা পেজ চেক করা আছে এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে, সেখানে আজকের অতিথির ছবি আছে এবং একটা ভিডিও লিঙ্কও আছে, এখানে কানেক্টেড থাকুন। পোস্ট অনেক বেশি শেয়ার করুন, আপনার রিয়াকশনগুলো সেখানে দিন। আপনার কাছে আসছি কাশেম, এখন আপনার কি অবস্থা? আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে
অবস্থা, আমি টাকাটার কথা আজও পর্যন্ত বলার চেষ্টা করিনি, পরে যেভাবেই হোক আমি অনেক টাকা ঋণ, প্রায় 8 লক্ষ+ আমি ঋণ বর্তমানে। তো আমার স্ত্রী গত জানুয়ারিতে জানছে বিষয়টা, আমার টাকা হারানোর কথাটা, তো সে আমাকে এতটা বিশ্বাস করে, দেবতা মনে করে আমাকে, জানে আমি আজকে 15 বছরের সংসার করি তার সাথে, আমি কোনোদিন কাউকে ঠকাই নেই। ভাই আপনি জানেন না, আমার কাছে যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আসে আমার সামনের ভাতের প্লেট তাকে আমি দেই, সেরকম ছেলে আমি। আমাদের বাড়িতে ছোটবেলায় এক পাগল আসতো, আমি নাকি সেই পাগল রে গোসল করাইতাম, তারপরে পাগলের প্লেটে আমি খাইতাম, এরকম আমি। আজকে আমার এত বড় শাস্তি আল্লাহ দিল, কি জন্য দিল কোন পাবে জানি না আমি। তো আমার মা গত 3 দিন আগে বিষয়টা জানছে, আমার মা শুধু আমাকে একটা প্রশ্ন করছে।
3 দিন আগে জানছে? টাকাটা চিন্তা হয়েছে কতদিন আগে?
চিন্তা হয়েছে 3 বছরের উপরে।
3 বছরের উপরে?
আমার
দিন নিজেই নিজের কাছে চাপায় রাখছে।
হ্যাঁ, থেকে আমি অসুস্থ, আমি হাড়ের সমস্যায় ভুগতেছি, আমি অনেক ধরনের অসুস্থতা আমি ভুগতেছি, হাই প্রেশার ছিল না আমার, আমার এখন প্রেশারের ওষুধ না খাইলে সমস্যা হয়ে যায়। তো 3 দিন আগে মা জানার পরে আমাকে প্রশ্ন করতেছে, টাকা নাকি চিন্তা হয়ে গেছে। আমি বললাম, মা কি বলবো মাকে, মা আমি ভাল লাগতেছে না আমার, এখন কিছু বইল না। মা আর একটা প্রশ্ন করে নাই, ঘরে নবরত্ন তেল ছিল, তেলটা নিয়ে আমার মাথায় ম্যাসেজ করে দিল মা, আর শুধু বললো যে টেনশন করো না, আল্লাহ ভরসা। আসলে মায়ের এমনই হয় সন্তানের বিপদে, আমার মাকে আমি একবিন্দু সুখ দিতে পারলাম না, যে মা আমার জন্য তার জীবনটা নষ্ট করে দিল। দ্বিতীয় স্বামী গ্রহণ করলো না আমার মা, শুধু আমারই জন্য। আমার তারপরে কিছু টাকা ঋণের জন্য আমার শালা এবং আমার শাশুড়ি 1 লক্ষ টাকা পাবে আমার কাছে। আমার শালা গত 2 জুলাই আমি ফজরের নামাজের পরে কাজে বেরোবো, শরীরটা খুব ক্লান্ত, রমজান মাসে পরিশ্রম একটু বেশি করছি, শরীরটা খুব ক্লান্ত, আমি একটু ফজরের নামাজ পরে একটু শুইছি, আমার ঘুমের ভাব আসছে। আমার শালা আমার শাশুড়ির সাথে ঝগড়া করে এসে এরকম একটা লাঠি বাঁশের এত বড় এরকম মোটা আমাকে আঘাত করছে, আমি ঘুমন্ত অবস্থায়। এই যে ভাইয়া, এখানে আমার 8টা স্টেজ পড়ছিল,
ঘুমন্ত অবস্থায় কেন মারছে?
যে টাকা 1 লক্ষ টাকা পাবে ওরা মা পুতে মিলে আমার কাছে, সে টাকাটা আমার কাছে, টাকা দাও দেয় নাই। তো মায়ের সাথে ঝগড়া করে এসে আমাকে বাড়ি দিছে, সাথে সাথে রক্ত তীরের বেগে ছুটে গেছে। আমি ভাবছি সাপড়া ঘর তো আমার, ওই সাথীর বলে, সাথীর বা ধন্না বলে গ্রামে, আমি বলছি ভাবছি ওইটা সুইটা পড়ছে, আমি সাথে সাথে হাত দিছি, বাকি আরো 2টা বাড়ি দিছে আমার হাতের উপরে, আমার হাতটা এইভাবে ফুলে গেছিল, এই যেখানে চিহ্ন আছে। আমি এখনো শক্ত কিছু ধরতে পারিনি, আমার 3টা আঙ্গুল ব্যথা করে, বেশি নাড়াইতেও পারিনি আমি। আমার যদি হাতটা না দিতাম আমার চোখটা ভাই নগদে শেষ হয়ে যায়, তো চোখ রাখতে পারতাম না। তারপরে হাসপাতালে ঢাকা সাভারে সুপার মেডিকেলে নিচ্ছে, আমাকে ওখানে রাখে নাই, ওনারা সাহস পায় নাই, মানে চোখের উপরে দিয়ে সবকিছু দেখা গেছে, আমার প্রচুর ব্লাড গেছে ভাই। তারপরে ওখান থেকে রেফার করছে সোহরাওয়ার্দী, ওখানেও রাখে নাই, ওনারা ঢাকা মেডিকেলে পাঠানোর পরে ঢাকা মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা দিছে, দেওয়ার পরে এখানে রাখার মতো কোনো সিস্টেম নাই, বারান্দা দেওয়া রুগী অসংখ্য। পরে ওনারা পাঠাই দিছে আমার বাড়িতে, বাড়িতে নেওয়ার পরে রাতে আমার অবস্থা আরো অবনতি, তখন সাভারে কেয়ার হাসপাতালে আমাকে ভর্তি করে। সেখানে আমি 6-7 দিন চিকিৎসা নেই।
হ্যাঁ, আপনার কাগজপত্র দেখতে পাচ্ছি
না। আজ পর্যন্ত আমি আর এই যেগুলো আমার হাড়ের অসংখ্য রোগে আমি এখন আক্রান্ত, আমি কাজ ঠিক মতো করতে পারতেছি না, ঋণ দিতে পারতেছি না, ঋণের জন্য আমার টাকার জন্য শুধু আজকে আমার মারলো আমার শালা। তো আমার ওয়াইফ বলছিল তুমি মামলা করো, নাহলে ওরে কারোর মায়ের খাওয়া, অসুস্থ হলো আগে আগে কিছু না, সুস্থ হওয়া আগে। আমার স্ত্রী সবসময় সাথে আছে, কারণ জানে আমি কখনো কোনো অন্যায় করি না। আমার স্ত্রী সবসময় জানে আমি একটা বিড়ি খাই না ভাই, সিগারেট খাই না, এক চা যদি খাই বন্ধু বান্ধবের মহলে বৈশা, এটি যথেষ্ট, একটা পান খাই না। আমাকে এভাবে মারলো ভাই, আমার ছেলেটা 6 বছর বয়স ভাই, মাদ্রাসায় দিয়ে দেবো ছেলেটারে, ঠিক যেদিন মাদ্রাসায় দিব তার আগের দিন আমার মারলো। আমি ছেলেটারে মাদ্রাসায় দিতে পারি নাই। আমার ছেলেটা কদিন যাবৎ মক্তবে যাইতেছে সকালে যে আব্বু তুমি টেনশন করো না। আমার ছেলেটার যে কান্না ভাই আকাশ বাতাস ভারী হয়ে যায়। আমাকে যখন মেডিকেলতে নিছে আমার ছেলেটা এমন কান্না, ওর কান্না দেখে যারা মানে আমার শত্রু তারাও কানছে, তাদের চোখ দিয়ে পানি পড়ছে শেষ পর্যন্ত।
এখন কিভাবে চলছে?
এখন চলছে বলতে আমার মা মানুষের কাছে হাত পায় তার সংসার। আমি তো বিগত 2.5 মাস যাবৎ এই মারার পর থেকে কাজকাম টোটালি পারিনি আমি, কারণ প্রচুর রক্তক্ষরণ হয়েছে, এখনো মাথা ঠিক মতো নাড়াইতে পারিনি আমি। বেশি চলাফেরা করলেই আমি 15 দিন আগে অন্যের সহযোগিতায় গাড়িতে উঠতে হয়েছে, আমার ডাইরেক্ট গাড়িতে উঠতে পারিনি আমি, তো কাজ করতে পারি না। আমার মা মানুষের কাছে ছায়া চিন্তা আমাকে এতদিন সংসারও চালাইছে, আমাকেও চালাইছে। আমি আবার পরিচিত জন যারা আছে ড্রাইভার বা অনেক ক্ষেত্রে অনেকের সাথে পরিচয় আছে, কারো কাছ থেকে 500, 1000, 2000 এরকম আমাকে সহযোগিতা করছে অনেকে। যদি বলছি ভাই আমার এই সমস্যা, আমাকে একটু হেল্প করা প্রয়োজন, অনেকে করছে ভাই, যার যতটুকু অ্যাবিলিটি আছে করছে। আচ্ছা, এই অবস্থায় আসছে, এখন আমি ঋণের বোঝা সামলাইতে পারতেছি না, আমি জানি না কি হবে আমার জীবনে।
একটা জমি কিনছেন না লোন করে?
সেই জমিটার কারণে জমিটাও রাখতে পারিনি, সেই জমিটার থেকে আমার আরো সমস্যা বেশি হয়েছে, সুদে সুদে মানে অনেক টাকাই হয়ে গেছে। আমি তো কিস্তিতে নিয়েছিলাম, কিস্তি অসুস্থ হয়ে গেলাম, কিস্তি চালাইতে পারিনি আমি, ওই কিস্তি চালাইতে হয়েছে আমার সুদের টাকা দিয়ে। সুদের টাকা থেকে আমি আরো বিপদে পড়ে গেছি। এখন আমার এক খালা, আমার শাশুড়ির এক বান্ধবী আছে, উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছে, কারণ ভালো সময় উনি আমার সাথে ছিল, দেখছে আমি কারোর সাথে চলচাতুরি করি না, 2 নম্বরই করি না, কথা কাজে মিল আছে। সে নিজেই আমার কাছে 2 লক্ষ টাকা পাবে। সে আমাকে এখনো বলে যে তুমি আমার টাকার চিন্তা করো না, মানুষের টাকাগুলো দিতে পারি, আমার টাকা তুমি যখন পারো তখন দিও। সে সাপোর্ট দেয়, অনেক সময় মানুষে এসে তারা দু কথা বলে, বললে বাড়িতে এসে আমার ওয়াইফের সাথে রাগারাগি করে, ওয়াইফের সাথে রাগারাগি করে আবার বলে যে ওরে কিছু বলিস না, কইল ওর শরীর ভালো নেম নেই, আবার কোন সময় কি হয়ে যায় পরে কিছু বলিস না। তো আমার ডাল হিসেবে সে কাজ করলো, অথচ আমার এই শালারে আমি ভাই লেখাপড়ার খরচ চালাইছি। আমি যখন মাশরুমের ব্যবসা করছি ভাই, আমার গামছারও পয়সা দিয়ে আমার লেখাপড়ার খরচ চালাইছি, আজকে সে আমার জানি মারতে চেয়েছিল ভাই। আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই, আমার একটা ভাই নাই, আমি ওর ভাই মনে করছিলাম।
আপনার এখন এই অবস্থা যে মা এদিক থেকে চিন্তা এনে চালাচ্ছে সংসার, আপনার নিজে কিছু করার ক্ষমতা নেই? আচ্ছা,
আমার আপাতত নাই, তারপর চিন্তা করছি আমি 1 সপ্তাহের মধ্যে বের হবো, আমার উপায় নাই, তো এখন আমি আর কি করবো, তো বেরোতে হবে, মানুষের টাকা দিতে পারতেছি না। তারপরে আশা থেকে আমার কিছু ঋণ আছে, আশা থেকে 3টা নোটিশ পাঠাইছে, আমি অসুস্থ, ওনারা দেখার পরেও 3টা নোটিশ পাঠাইছে, হুমকি দিতেছে মামলা করবে।
ঠিক আছে, সেটা তো পরের কথা, যারা নোটিশ পাঠাইছে তারা তাদের ব্যবসায়িক যে সিস্টেম সেটা অনুসারে পাঠাইছে হয়তোবা, কিন্তু আপনি তো আপনার আত্মীয়দের কাছ থেকে কখনো সহযোগিতা পান নাই ছোট থেকে?
আত্মীয়রা তো অত্যাচারী করছে, সহযোগিতা কখন করবে?
সহযোগিতা কখন করবে? একটু আমি রিভিউ করি যেটা বারবার বলেছি, যে মামাদের কাছ থেকে বড় হয়েছে, বড় হয়েছে ঠিক বলবো না, বড় এমনিতেই হয়েছে, মামাদের সহযোগিতা হয়তো ছিল, মিনিমাম একটা মানবিকতার দিক থেকে হয়তো বা রেখেছে, কিন্তু অত্যাচারও কম করেনি। বাবা অসুস্থ হওয়ার পর থেকেই ওর মা হচ্ছে বাড়ি বাড়ি কাজ করলো, এবং সেই থেকেই সেই হতাশার দুঃখের মধ্যে দিয়ে আজকে 36 বছর বয়স পর্যন্ত চলে এসছে, এবং 36টা বছর বয়সেই আনন্দ কি জিনিস সেটা হয়তো খুব কম সময়ের জন্যই দেখতে পেয়েছে, কারণ কিছু কিছু কষ্ট থাকে যেটা আসলে সারা জীবনের জিনিস হয়ে দাঁড়ায়, সেরকম কষ্ট ছোটবেলায় ও পেয়ে গেছে, পারিপার্শ্বিকতা, আত্মীয় স্বজন, পরিবেশ, সহযোগিতার হাত যাদের কাছেই নিতে গেছে, যাদের সহযোগিতা নিতে গেছে সবার কাছ থেকেই একই রকম প্রতারণা, এবং শুধু প্রতারণা না, সহযোগিতার নামে বিভিন্ন কিছু নিয়ে নেওয়া উল্টো, মানে গিভ অ্যান্ড টেক বলে একটা ব্যাপার আছে, সেটা আজকের গল্পে একদম 100% আমরা দেখতে পেলাম। হয়তো বা এটাই নিয়ম, হয়তো এভাবেই নিয়মটা সৃষ্টি হয়েছে। আসলে নিয়ম তো সেটাই যেটা কিনা আমরা অভ্যস্ত হই, যেটা আমরা মেনে নেই। সো নিয়মগুলো একটু অন্যরকম হয়ে যেতে পারে, সেটাও ডিপেন্ড করবে আমাদের উপর, যারা কিনা আমরাই অভ্যস্ত হই আমাদের তৈরি নিয়মে। আমরাই চাইলে সেই অভ্যস্ততা পরিবর্তন করে ফেলতে পারি, সিস্টেমগুলো চেঞ্জ করে ফেলতে পারি, সবকিছু আমাদের উপরে নির্ভর করে। প্রিয় শ্রোতা, আজকে আমরা শুনলাম কাশেমের জীবনের গল্প। কাশেমের এখন এই মানবেতর অবস্থা, ওর এখনো সেই শারীরিক সক্ষমতা নেই যাতে করে ও পরিশ্রম করবে এবং ইনকাম করবে, সংসার চালাবে। অনেকেই হয়তো আছেন, যদি কারোর মনে হয় ওকে ওর পাশে কোনোভাবে দাঁড়াতে চান, তাহলে আমাদের ফোন নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন 09613892892। দ্যাটস আপ টু ইউ, আপনি ওর পাশে কিভাবে আসতে চান, ওকে সাহায্য করতে চান কি না চান সেটা আপনার উপর। যে কোনো ওর খবরাখবর নিতে আপনি নাম্বারটা যোগাযোগ করতে পারেন। সর্বোপরি আমি তো এটা চাইবই আমার এবিসি রেডিও এবং হ্যালো 920 টিমের পক্ষ থেকে যে ওর জীবনটা ভালো হোক, কারণ কোনো না কোনো সময়ে মানুষ সুখের দেখা পায়। সারা জীবন ভর্তি হয়ে কখনো দুঃখ থাকে না, সারা জীবনে পুরোটা সময় সুখ থাকবে এমনও হয় না, 50-50 একটু রেশিও থাকবেই, হয়তো 50-50 না, হয়তো 70-30, হয়তো 60-40, একটা ব্যালেন্স থাকবেই। কখনো একঘেয়েমি ভাবে সবকিছু চলতে পারে না, স্থির কোনো কিছুই না, সবকিছুই ছুটছে। আর এই ছোটার ছুটতে ছুটতেই সবকিছু কোনো না কোনো বাঁক খুঁজে পায়। ওর জীবনে সেই সুসময়টা আসবে, এই শুভকামনা করি।
আমার মা গত আমার মা কোনোদিন যদি কারো কাছে কিছু গল্প করতো একটা জিনিসের, খাবার জিনিসের, আমি কাছে টাকা না থাকলেও ধার করে হলেও আমি আমার মায়ের সামনে এনে দিতাম। গত বছর আমার মা একদিন গল্প করলো, রাস্তায় একটা ইলিশ মাছ দেখে আসলাম, টাকার অভাবে আনতে পারলাম না, আজও পর্যন্ত আমার মায়ের সামনে আমি একটা মাছ দিতে পারি নাই। অথচ আমার মা গল্প করলে আমি হাজির করতাম, ছোট কষ্ট।
এই যে আপনার এই সময়, এটার কথা বলছিলাম যে মানুষের সময় একরকম থাকে না। আপনি মাশরুমের চাষ করে অনেক ইনকাম করেছেন, তার আগে অনেক কষ্ট সহ্য করেছেন, এখন আপনি আবার একটা অবস্থার মধ্যে আছেন। আপনার সুখ আবারও ফিরে আসবে, হয়তো আপনার পাশে কেউ না কেউ দাঁড়াবে, এবং আপনার এই সুখটা আসুক, এই শুভকামনা রেখেই আজকের মতো অনুষ্ঠানটা শেষ করছি। প্রিয় শ্রোতা, আগামী বুধবার আরও একজন অতিথির জীবনের গল্প নিয়ে আমরা হাজির হয়ে যাব আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও 89.2 FM এ। আমি আর্য সেতু এবং থাকবে অন্য কেউ একজন, এবং যার জীবনের গল্পটা আপনারা শুনবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
মন আমার গেল জানা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন একবার ছবুরে রোদেশে বয় দেখি দম কষে, ছবুরে রোদেশে বয় দেখি দম কষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধর যে করে কালার চরণের আশা, জান না রে মন তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা, জান না রে মন তার কি দুর্দশা, ভক্ত বলি রাজা ছিল তার সর্বসোধন নিল, বলি রাজা ছিল তার সর্বসোধন নিল, বামন রূপে বিধি করে চলনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে না এ ধন। চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে, প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামে কত কষ্ট পেল সেই হরি নামে, তার জলেতে ডুবালো ছাড়িল সেই শ্রীনাম সাধনা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা ছিল অতিথি রূপে তার পুত্র কেনা ছিল কর্ণ রাজা ভবে বরদাতা ছিল অতিথি রূপে তার পুত্র কেনা ছিল তবু কর্ণয়ন রাগী না হইল দুঃখী কর্ণয়ন রাগী না হইল দুঃখী অতিথির মন করেন সান্ত্বনা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে নাই ধন জীবন যৌবন তবে কেন মন এত বাসনা রবে নাই ধন
Hello, 8920, জীবনের গল্প.
Exclusively on FusionBD.com.